8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শোনা শুরু করেছেন এবিসি রেডিওতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। জীবনের গল্প বলার জন্য আজকে আমার সঙ্গে কে রয়েছে শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যারা শোনা শুরু করলেন তাদের সবাইকে বলবো আমরা ফেসবুকে কানেক্ট থাকার জন্য, কারণ আজকে একটি বিশেষ ভিডিও আমরা আপলোড করব পেজে। আমার পেজটির ঠিকানা নিশ্চয়ই আপনাদের জানা আছে, www.facebook.com/kibriya.rj kibriya.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে ভিডিওটি আপলোড করা হবে। ওকে, চলুন শুরুতেই আমরা জেনে নিই কে রয়েছে আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন।
হাজেরা বেগম।
হাজেরা বেগম, আর আপনার ডাক নাম হচ্ছে হাজেরা। বর্তমান বয়স কত আপনার?
25 চলতেছে এখন।
25 চলছে। আপনার জন্ম জেলা কোথায়?
জন্মস্থান খুলনা। খুলনা কলোনিতে।
খুলনা কলোনিতে, ঠিক আছে। খুলনার হাজেরা আজকে তার জীবনের গল্প এখানে বলতে এসেছে এবং 25 বছর বয়স তার। 25 বছরের জীবনের কি গল্প সেটা তো আমরা নিশ্চয়ই শুনবো। ঠিক আছে, আপনি যেখান থেকে মনে পড়ে একেবারে মন খুলে সবচেয়ে কাছের মানুষটার কাছে আপনার জীবনের গল্প বলছেন। হ্যাঁ, মাথা রাখার দরকার নেই যে আপনাকে লাখ লাখ মানুষ রেডিও এই মুহূর্তে শুনছে, অনেক সময় অনেকে নার্ভাস হয়ে যায়। আপনি বলেন, আরামসে বলেন, আমরা শুনি ছোটবেলা থেকে।
আমার জন্মস্থান খুলনা, খুলনা কলোনিতে আমার জন্ম। ওইখানে আমরা ভাই বোন, আমার মা বাবা সবাইকে নিয়ে থাকতাম। পরে আমার আব্বা মারা গেছে অনেক ছোট থাকতে, ওইখানে স্টাফ মিল, জুট মিল খুলনা, ওইখানে চাকরি করতো আমার আব্বা।
আপনার কত বছর বয়স ছিল যখন বাবা মারা গেল?
তখন আমি ঠিক বলতে পারবো না, আমি অনেক ছোট।
ও আচ্ছা।
আমার বাবা মারা গেছে, পরে আমার বড় বোন আমার চাচার বাসায় যান, তিন চার দিন চাচার বাসায় গেছে, বলছে চাচা আব্বা তো মারা গেছে, আজকে তিন চার দিন হয়ে গেল, আমার ছোট ছোট ভাই বোন না খেয়ে আছে, আপনার কাছে তো আমার আব্বা কিছু টাকা পাইতো, টাকা গুলো যদি দিতেন কিছু চাল কিনা আমার ভাই বোনদেরকে নিয়ে খাইতাম। তখন আমার চাচা ওই দিন গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে, আর আমরা তিন দিন না খেয়েছিলাম আমার আব্বা মারা যাওয়ার পরে। তারপরে আমার বড় বোন যখন সাহায্য চাইতে গেছে আমার চাচার কাছে, তখন আমার চাচা আমার বড় বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিছে। তারপরে আশেপাশে গ্রামে কয়েকজন মানুষ দেখছে, দেখার পরে ওনারা খুব আফসোস করলো যে বাপ মারা গেছে, আজকে তিন দিন হয়েছে, আপন চাচা সে সাহায্য করলো না, এমনিতে তো সাহায্য করেই না। তারপরে আবার পাওনা টাকা চাইতেছে ওর বাপের, সেটাও দেয় নাই। তখন আমার বোন কিছুতে চলতে পারে নাই আমাদেরকে নিয়ে, আমাদেরকে গ্রামে কেউ ভিক্ষাও দিত না। তখন না পাইরা আমাদের চলতে অনেক কষ্ট হয়ে গেছে দেখে আমার বড় বোন ওনার শরীরে রক্ত বিক্রি করে আমাদেরকে খাওয়াইছে।
আচ্ছা আচ্ছা।
তারপরে খুলনা থেকে আমার বাবা মারা যান, পরে আমার মা ওই স্টাফ মিল, জুট মিলে চাকরি করতো শুনছি মার মুখে, পরে ওই মিলে আমার আব্বার কয়েক মাসের বেতন ছিল, তো টাকাগুলো চাইছে, মার মুখে শুনছি মালিক নাকি দেয়নি। তারপরে গ্রামের মানুষ বুদ্ধি দিল যে এইভাবে বাঁচতে পারবা না এতগুলা বাচ্চা নিয়ে, ঢাকায় যাও, ঢাকায় গিয়ে কাজ কাম করে বাচ্চাদেরকে কাজে দিয়ে দিলে, গার্মেন্টস এ দিয়ে দিলে তোমরা সুন্দরভাবে চলতে পারবা, এটা বলছে। তারপরে আমরা ঢাকায় চলে আসি, আমার বড় বোন আমাদেরকে নিয়ে আসে, আমার মা আমাদের আরো ছোট ভাই বোনদেরকে নিয়ে, সব ভাই বোন অনেক ছোট বড়।
কয় ভাই বোন ছিলেন আপনারা জানেন?
আমরা পাঁচ বোন এক ভাই।
পাঁচ বোন এক ভাই, এবং আপনি সবার ছোট?
জি, আমি পাঁচ নাম্বার বোনের ভিতরে, আমার ছোট একটা ভাই আছে।
জি।
তারপরে আমরা ওই খুলনা থেকে আমরা ঢাকা কাঁঠালবাগান মহল্লা এসে কিছুদিন থাকি। বাড়িওয়ালার নাম চান মিয়া, বাড়িওয়ালির নাম পড়শি। ওই খালাম্মাদের বাসায় আমরা কিছুদিন থাকি, আর আমার তিন বোন শরণিকা ফ্যাশন গার্মেন্টসে চাকরি নিছে
ওই সময়টাতে।
জি, তখন আমাকে আমার ছোট ভাইকে স্কুলে ভর্তি করে দিছিল, আমার সব বোন বলছে, চার বোন, যে আমরা তো জীবনে লেখাপড়া শিখতে পারি নাই, তো আমার এই ছোট ভাইটার বোনটাকে লেখাপড়া শিখাবো।
আচ্ছা।
তখন আমাকে এই খান হাসান আদর্শ সরকার বিদ্যালয় ওই স্কুলে আমাকে ভর্তি করে দিছিল আমার ছোট ভাইকে আর আমাকে কাঁঠালবাগান। পরে আমার বোনরা আমাকে কাজের কথা বলতো, সংসারে একটু একটু টুকটাক কাজ করতে বলতো, ছোট ছিলাম, স্কুলে যাইতাম আর দৌড়াদৌড়ি করতাম, অনেক দুষ্টামি করতাম, পাজি ছিলাম অনেক, মার কথা শুনতাম না, বোনদের কথা শুনতাম না। পরে বোনরা বলতো যে আমরা এত কষ্ট করে কাজকাম করে আসি গার্মেন্টসে, সকালে যে রাত্রে 12-1 বাজে আসি, আবার নাইটও করি, এত কষ্ট করে তোদের খাওয়াই, তোরা দুই ভাই বোন বুঝিস না, একটা কাজের কথা বললে শুনিস না, আমাদের মতো যা গার্মেন্টসে চাকরি করে দে। তখন আমি মনে করছিলাম গার্মেন্টসে চাকরি না জানি কত মজা। তারপর আমার বোনের সাথে আমাকে শরণিকা ফ্যাশন গার্মেন্টসে 300 টাকা বেতনে আমাকে নিয়ে গেছে হেল্পারে। আমি সুতা কাটতাম মেশিনের সামনে, হেল্পারই করতাম,
কত কত বছর বয়স এটা?
সেটা অনেক ছোট থাকতে, আমি কাঁঠাল বাগান কিছুদিন ছিলাম, তারপর আমরা রামপুরা চলে যাই। এখানে
অনেক ছোট মানে ওই সময়টাতে আপনি লেখাপড়া করেন না?
না, লেখাপড়া আমি যে ক্লাস 3 পর্যন্ত পড়ছি।
আচ্ছা, না যখন আপনাকে সুতো কাটাচ্ছে তখন আপনি লেখাপড়াও করেন না ওই সময়টাতে?
না, স্কুলে ভর্তি করে দিয়েছিল, আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি, পরে লেখাপড়ায় মন বসতো না আমার।
আচ্ছা আচ্ছা।
পরে আমার ভাই বোন, আমার বোনরা বলছে, চার বোন, যে লেখাপড়া ঠিক মতো যখন করতে চাস না তাহলে গার্মেন্টসে চাকরি করে খা। পরে আমি মনে করছিলাম চাকরিটা না জানি, গার্মেন্টসের চাকরি না জানি কত মজা। পরে আমি ঢুকছি, পরে দেখি যে না, গার্মেন্টসের চাকরি আসলে অনেক কষ্ট। সেই সকালে যাইতে হয় 7:30-8 দিকে, আর রাত্রে 12:00-1 বাজে বের হইতে হয়, মাসে 30টা নাইট হইতো। তখন গার্মেন্টসে কিছুদিন চাকরি কইরা, পরে আমার বড় বোনের বিয়ে হইলো, নাজমা নাম, বড় বোনের বিয়ে হওয়ার পরে আমরা রামপুরা চলে যাই। আমার তিন বোন চাকরি করতো স্বর্ণিকা ফ্যাশন গার্মেন্টসে, ওনারা সিনিয়র অপারেটর ছিল, আমি হেল্পার ছিলাম। আমাকে স্যাররা খুব আদর করত, দৌড়াদৌড়ি করে খুব সবার কাজ, মানে খুব ভালো কাজ করতাম, কেউ কাজের কথা বললে আমি মানা করতাম না, শুনতাম, আমাকে সবাই আদর করতো কম বেশি। গার্মেন্টসের অপারেটররা, সুপারভাইজাররা, ইনচার্জরা খুব আদর করত। পরে এখান থেকে আমরা বাসা ছাইরা রামপুরে চলে গেলাম। রামপুরা চলে যাওয়ার পরে ওইখানে হিরন পয়েন্টে থাকছি, ওই কাঁঠাল বাগান থেকে যাওয়ার পরে রামপুরাই বড় হয়েছে ছোটর থেকে। পরে ওইখানে অন্যান্য গার্মেন্টসে ঢুকছি 500 টাকা বেতনে, এমন 500-600 টাকা বেতনে চাকরি করতে করতে। পরে ওইখানে ভাইয়েরা বের করে দিত, আমি অনেক ছোট ছিলাম, গার্মেন্টসের থেকে বের করে দিত, বলতো এত ছোট মেয়ে লেখাপড়া করার বয়স, এরা কেন গার্মেন্টসে চাকরি করে? তখন আমার মা কিছু করতো না, আমার ভাই বোন, আমার আরো বোনরা চাকরি করতো,
ওই চাকরি করে ওইটা সবাই মিলে একসাথে সংসার চালাতে,
তাই
তো? এর মধ্যে বড় বোনের বিয়েও হয়ে গেল।
হ্যাঁ, বড় বোনের বিয়ে হয়েছে। আর কাঁঠাল বাগান থেকে রামপুরা যাওয়ার পরে আমার আরো দুই বোনের বিয়ে হয়েছে, এমন করতে করতে আমার চারো বোনের বিয়ে হয়েছে।
তখনও আপনি অনেক ছোট যখন আপনি গার্মেন্টসে কাজ করতেন, সবাইটারা আপনার কাজ, আপনাকে কাজ করতে দেয় না?
হ্যাঁ, পরে বায়াররা বের করে দিত, পরে এক একটা গার্মেন্টসে ঢুকতাম, বের করে দিত, 1-2 মাস কাজ করে আইসা করতাম, 15 দিনও কাজ করতে পারতাম না অন্যান্য অফিসে। বলতো স্যার, বাইরে আইসা মালিকদের বকা দিত, ম্যানেজার পিএম ওনাদের বকা দিত, আর বলতো যে এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে কেন কাজ করেন আপনারা, এত ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাইলে আপনাদেরকে ফ্যাক্টরিতে কাজ দিব না, ফ্যাক্টরি বন্ধ করে দিব। তখন আমাদেরকে, আমাকে বলতো বাইরেরা, তুমি স্কুলে পড়বা, তোমার তো এখন পড়াশোনার বয়স, তুমি কেন আসছো গার্মেন্টসে চাকরি করতে, এগুলা বলতো। তখন আমি বলতাম যে আমরা তো অনেক গরিব, আমার বাপ নাই, আমরা কয়েক বোন এইভাবে এইভাবে চাকরি কইরা, আমরা 5 বোন চাকরি করে এইভাবে সংসারটা চলে। তখন আমি রামপুরা যাওয়ার পর আমি গার্মেন্টস অপারেটরের কাজ শিখলাম, জ্যাকেটের কাজ টুকটাক একটু একটু শিখলাম, শার্টের কাজ শিখলাম, প্যান্টের কাজ শিখলাম। তখন আমি অপারেটর হয়ে গেলাম, 1050 টাকা বেতন ধরছে আমার।
আচ্ছা,
তারপরে কিছুদিন চাকরি করলাম, পরে বাইরেরা বের করে দিছে।
বাইরেরা বের করে দিল?
হ্যাঁ, বাইরেরা বের করে দিছে।
কেন বের করে দিল?
আমি অনেক ছোট বলছে।
আচ্ছা আচ্ছা।
বলছে তোমার তো এখন পড়াশোনা করার বয়স, তুমি যাও। পরে আমাকে বের করে দিছে, পরে আমি বাসায় গেছি, পরে আবার ওই এক কথা দুই কথা গার্মেন্টসের চাকরি বের করে দিছে। অন্যান্য অফিসে চাকরির জন্য চেষ্টা করতাম, চাকরি হইতো না, বলতো না এত ছোট মানুষের নেয় না, এই অফিসে নিবে না, তোমাদেরকে চাকরি দিলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, এটা বলতো। তারপরে ইসলামিতে চাকরি করলাম কিছুদিন,
তারপরে চাকরি করলেন?
হ্যাঁ, কিছুদিন চাকরি করলাম, পরে বায়েররা বের করে দিছে।
আচ্ছা,
জ্যাকেটের কাজ চলতো সব সময় ফ্যাক্টরিতে। পরে আবার ঢুকছি কিছুদিন পরে, মাসে 30টা নাইট হইতো, অনেক পরিশ্রম করাইতো আগে গার্মেন্টসে, এখন পরিশ্রমটা আল্লাহর রহমতে অনেকটাই কমছে। পরে 1 মাস পরে আবার আরেকটা ফ্যাক্টরিতে ঢুকছি, ওইটাতে আবার গেঞ্জির কাজ চলে।
আচ্ছা,
ওই ইসলামী গার্মেন্টসের পাশে, অফিসটার নাম মনে নেই আমার।
সেগুলো সব রামপুরাতে?
জি।
আচ্ছা,
পরে ওই অফিসে 1 মাস চাকরি করলাম, পরে আবার বের করে দিছে। পরে এই অবস্থা নিয়ে যে চাকরি কোথাও পাই না, আর চাকরি নিলে হইলো 1-2 মাসের বেশি কাজ করতে পারি না, বাইরেরা বের করে দেয়।
আচ্ছা,
পরে একদিন এই চাকরি চাকরি নিয়ে আমাদের ফ্যামিলিতে, আমার ভাই বোনদের সাথে এই এক কথা দুই কথা অনেক ঝগড়া হয়েছে, বোনদের মুখে মুখে তর্ক করছি, পরে বোনরা মারছে আমাকে, আমার আম্মু মারছে আমাকে যে বড় বোনরা একটু বললে কি হয়, হ্যাঁ মুখে মুখে তর্ক করুস, এগুলা বলছে, আর আমাকে সবাই মিলে মারছে। পরে আমি মনে কষ্ট পেয়া, পরে মার সাথে রাগ করে আমি, আমার পাশের একটা অপারেটর ছিল, ওদের বাসা ছিল পূর্ব রামপুরা, শাহিনুর নাম, পরে ওদের বাসায় গেলাম, গিয়া রাত্রে ছিলাম, পরে আমাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার হাজেরা, তুমি কি মনে করে আসলো আমাদের বাসা? পরে বললাম আমি বাসা থেকে রাগ করে আসছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে থাকো, আসছো কয়েকদিন বেরো, পরে বাসায় মন ভালো হইলে পরে বাসায় চলে যেও, এটা বলছে। পরে ওই মেয়ের আব্বু আর আম্মু খুব রাগ করতো যে আমরাই চলতে পারি না, আরেকটা মেয়ে আসছে কোথার থেকে ওরে ঘরে জায়গা দিছে, এটা বলছে। ওরা অনেক গরিব, তখন দেখতাম ওদের ঘরে অশান্তি লেগে যেত, ঝগড়া কাজে হইতো। পরে আমি বলতাম যে আমাকে নিয়ে এত ঝগড়া কাজ যাও, তাহলে আমি চলে যাই। পরে আরেকটা মেয়ে বলতেছে কোনো গার্মেন্টসে ঢুকতে পারো না। আমি বলছি কোনো গার্মেন্টসে ঢুকবো কিভাবে ঢুকবো, আমি তো অনেক গার্মেন্টসে গেলাম, কয়েকটা গার্মেন্টসে আমি চেষ্টাও করছি, আমাকে বের করে দিছে, আমি ঢুকতে পারতেছি না, বলে ছোট। যে গার্মেন্টসে যাই সব গার্মেন্টসে বলে ছোট, আর বেতন দরে কম। আমি মেশিন চালানো শিখছি, আমি কেন 500-600 টাকা বেতনে চাকরি করবো? তো বলার পর ওই মেয়ে বলছে এইভাবে তো ওদের বাসায় থাকতে পারবো না, চলো তোমাকে আমি কোনো একটা বাসায় নিয়ে দিই, আপাতত ওইখানে গিয়া কিছুদিন কাজ করো, পরে রাগ কমলে তোমার মা বোনের কাছে ফিরে যাও। পরে আমাকে ওই মেয়েটা শাহিনুরের আরেক বান্ধবী ওদের পাশের ঘরে থাকতো, পরে ওই মেয়েটা আমাকে একজনের বাসায় নিয়ে যায় পূর্বরামপুরা, পরে এক বাসায় নিয়ে যায়, মেয়েটার নাম হচ্ছে শিল্পী, ওনার শ্বশুর বাড়ি আবার গোলবাগ, পরে ওনাদের বাসায় আমাকে নিয়ে গেছে, বলছে আমার আপনাদের না বুয়া লাগবে, এই নেন বুয়া এনে দিছি, কাজে মেয়ে লাগবে কাজ করবে, নিয়ে যান। পরে আমাকে বলছে তুমি পরশুদিন আইসো, পরে আমি আমাকে পরশুদিন যাইতে বলছে, পরে মেয়ে কয়দিন আমি শাহিনুরের বাসায় ছিলাম।
শাহিনুরটা যেন কি হয়,
আমার পাশের অপারেটর,
পাশের অপারেটর ছিল, একসাথে কাজ করতাম,
চাকরি করতাম।
তার মানে আপনি বাড়ি থেকে বের হয়ে শাহিনুরের বাসায় চলে গিয়েছেন।
হ্যাঁ,
শাহিনুর আপনাকে একটা কোন একটা জায়গায় কাজের বুয়া হিসেবে কাজে লাগাচ্ছে, তাই তো? ওকে, প্রিয় শ্রোতা একটা বিষয় নোট করবেন এখানে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ওর কাছ থেকে, ওর বাবা মারা যায় খুব ছোট বেলাতে, ইভেন ওর বাবার সম্পর্কে ওর কোনো মেমোরি নেই। বাবা মারা যাওয়ার পরে পরিবারে অত্যন্ত দৈন্যদশা নেমে আসে এবং বেশ কয়েকটা ভাই বোন নিয়ে ওর মা ঢাকা শহরে চলে আসে। ভাই বোনরা, বিশেষ করে ভাই তো না বোন, সবাই বড় বোনরা গার্মেন্টসে কাজ করা শুরু করে এই মুহূর্তে, এবং তারপর তাদের বিয়ে হয়ে যায়। ওই সময়টাতে ওর পরিবারের পেটে ভাত জোগাড় করার জন্য নিজে নিজে ছোট বয়সে বিভিন্ন গার্মেন্টসে কাজ করতে হয়েছে, কিন্তু গার্মেন্টসওয়ালারা ওকে নিত না কারণ ও অনেক ছোট ছিল। এটা নিয়ে ওর পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং ও বাসা থেকে বের হয়ে ওর পাশের যে কলিগ ছিল তার কাছে গিয়ে ওঠে, এবং ওই পাশের কলিগ ওকে একটা বুয়ার বাসায় কাজের দায়িত্বে দিচ্ছে। আমরা গল্পের এই জায়গাটিতে আছি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হোল স্টোরি, পুরো গল্পের জন্য এই শৈশবটা খুবই গুরুত্বপূর্ণ। বলুন, তারপর?
তারপর আমাকে নিয়ে গেল পূর্বরামপুরের থেকে, আমাকে গোলবাগ নিয়ে গেল ওনার শ্বশুর বাড়ি। যে নিয়ে গেছে ওনার নাম হচ্ছে শিল্পী, আর ওনার স্বামীর নাম হচ্ছে শাকিল।
শাহিনুর আপনাকে শিল্পীর কাছে দিয়ে গেল?
হ্যাঁ।
আচ্ছা,
শিল্পী আপুর কাছে দিয়ে আসলো আমাকে।
শিল্পী শাহিনুরের কি হতো?
পরিচিত, আপন কেউ না।
আচ্ছা, তো আপনাকে কাজের বুয়া হিসেবে কোথায় দিচ্ছে, শিল্পীর বাসায় নাকি?
হ্যাঁ, শিল্পী আপুর বাসায় দিচ্ছে। শিল্পী আপু বলছে আমাদের বাসায় তো লাগবে না, আমার শ্বশুর বাড়িতে আর কি লাগবে।
শ্বশুর বাড়ি কোথায় ছিল?
গোলবাগ।
গোলবাগ, এটাও কি ঢাকার মধ্যেই?
জি।
আচ্ছা, তারপর?
তারপরে গোলবাগ আমাকে নিয়ে যায়, আমি ওইখানে 12-13 দিন কাজ করলাম। কাজ করার পরে আমি বলছি, কাজ 12-13 দিন কাজ করার পরে আমার মন ছুটে গেছে
বাড়ির দিকে।
হ্যাঁ, আমার ভাই বোনকে দেখতে ইচ্ছা করে, আমার মাকে দেখতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে। আমি বলতাম কি যে আপু, ওনার ননদ ছিল কয়েকজন, ওনাদেরকে খালাম্মা ডাকতাম, ওনাকে আপু ডাকতাম, বুঝতাম না যে কাকে কি বলে ডাকতে হবে। পরে আমি বলতাম আমি বাসায় চলে যাব, ঈদ আসলে বলবেন, ঈদের আর কয়দিন বাকি আছে, বলছে বেশি দিন নাই, ঈদ আসলে বলবেন, আমি ঈদের দিন আমার মা আমার ভাই বোনরা দেখতে যাবো, আমার মাকে দেখতে যাবো, এটা বলছি আমি। পরে ঈদ আসছে, ঈদের দিনও সে আমাকে বলে নাই যে কালকে ঈদ। পরে চাঁদ রাতের দিন এই শিল্পী আপুর দুইজন ননদ রুমে রোজি নাম, ওনারা আমাকে 20-25 টাকা করে আমাকে দিল সালামি, বললো এটা রাখ। বলছে এটা কিসের টাকা খালাম্মা? বলছে এটা রাখ, এটা আমি তোকে দিয়েছি, এটা রাখ। তো আমি পরে সকালবেলা শুনি যে ঈদ মুবারক, ঈদ মুবারক বলতেছে।
আচ্ছা, একটু জানি আপনার কাছ থেকে আবারও, সেটা হচ্ছে আপনার কোন এক সিনিয়র কলিগ আপনাকে তার পরিচিত এক লোকের বাসায় দিয়ে আসলো, সে আপনাকে কাজে লাগালো না, সে দিল অন্য আরেক লোকের বাসায়, মানে তার শ্বশুর বাড়িতে। তার শ্বশুর বাড়িতে বসে আপনি তখন কাজ করছেন, তার শ্বশুর বাড়ি ছিল গোলবাগে। আচ্ছা, ঠিক আছে, বলুন। তারপর
ওখানে 10-12 দিন 12-13 দিন আর কি কাজ করলাম, ওই যতটুক পারতাম টুকটাক কাজ যতটুক আর কি করায় কাজের মেয়েদের দিয়ে, থাল বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, রুটি বানানো, সবজি ভাজি করা, এগুলো করতাম যতটুক পারতাম।
আচ্ছা, তো ঈদের দিন সকালবেলা,
পরে ঈদের দিন সকালবেলা আমি জিজ্ঞেস করছি যে আজকে ঈদ খালাম্মা? পরে ওনারা চুপ করে আছে। আমি জিজ্ঞেস করলাম আজকে কি ঈদ? পরে ওনারা কথা বলে না, বলে ওনারা কথা বলে না এই কারণে আমি যদি চলে যাই ওনারা কাজের মেয়ে কোথায় পাবে। আমি আমার মার কাছে চলে যাবো বলছি দেখ, আমাকে ঈদের জামা কাপড়ও কিনা দেয় নাই, বলছে এই মেয়ে চলে যাবো ওকে কাপড় চোপড় দিয়ে লাভ কি, ও যদি থাকতো তাহলে ওকে কাপড় চোপড় কিনে দিতাম ঈদে। তখন ঈদের দিন সকালে ওনার ওই রুমি রোজির ভাই আমি আকিল মামা মহাজ মামাকে জিজ্ঞেস করলাম, মামা আজকে কি? বলছে আজকে ঈদ, কেন তুই জানিস না? পরে বলতেছি, রুমি খালাম্মা, শিল্পী আপু, আমি আমার মা ভাই বোনকে দেখতে যাবো। মনটা খুব খারাপ করলাম, খুব কাঁদতেছিলাম। পরে আমাকে বলছে, ঠিক আছে তুই দেখায় যা, রামপুরা যা, গিয়ে দেখা, পরে আবার আইসা পড়িস। পরে বলছে, তুই চলে গেলে আমাদের তো এই মুহূর্তে কাজের মেয়ে নাই, কে কাজ করবে? এটা বলছে। তখন ওই ঈদের দিনও গিয়ে কাজ করলাম, সকালবেলা চলে আসলাম, কান্নাকাটি করছে, পরে বলছে যা দেখা, ওর মা বোনকে দেখা, পরে আসিস আইসা, কয়েকদিন কাজ করিস, আর পারলে একটা কাজের মেয়ে দিয়ে যাস, আর না পারলে আমাদেরকে বলিস, আমরা চেষ্টা করে দেখব। তারপরে ঈদের দিন আইসা আমার মা ভাই বোনদের সাথে দেখা করা, পরে আবার গেছি আমি গোলবাগে। পরে আমি আবার গিয়ে দুই তিন দিন থাকলাম, আমি ঈদের দিন আর আমার ভাই বোনদের কাছে থাকি নাই, আসছি আমার মার সাথে, আমার বোনদের সাথে দেখা করছি। ওনারা জিজ্ঞেস করছে, এতদিন কোথায় ছিলি? আমার মা অনেক কাঁদছে, আমার বোনরা খুব রাগারাগি করছে যে তুই সবার ছোট, তুই আদরের বোন, তুই থাকবি আদরে, তুই কেন মুখে মুখে তর্ক করিস? এই কথা ওই কথায় যে তর্ক না করলে তো তোরে মারতাম না। পরে এগুলো এগুলো বলছে, আমার বোনরা বুঝাইছে। পরে আমি বলছি যে খালাম্মা, শিল্পী আপু, আমি আমার রাগ করে না গেছে, আমি আর কাজ করব না। আমাদের ফ্যামিলি তো কেউ কোনোদিনও বাসায় কাজ করে নাই। আমি আমার বোনদের সাথে রাগ কইরা আমি আপনাদের বাসায় এই কয়দিন কাজ করলাম, আমি আর করব না। আমার ভাই বোনদের জন্য আমার মনটার ভিতরে পরানটা অনেক দা পায়, পরান ছুটে গেছে, আমার মন ছুটে গেছে, আমি আর পারবো না কিছুদিন থাকতে। পরে এমনি পারবো মাঝে মাঝে আসতে, আপনাদের সাথে দেখা করতে, এটা বললাম। তখন রুমি রুজি বাবলি আর একটা বোন ওনার বিয়ের বাকি ছিল, আর আকিল মোয়াজ, ওনারা তিন বোন দুই ভাই, বিয়ের বাকি ছিল।
আচ্ছা,
ওই সময় থেকে ওনাদের সাথে আমার সম্পর্ক। তারপরে রুমি খালাম্মার বিয়ের সম্বন্ধ আসতেছে। পরে যে আমি আমার মার কাছে আইসা কিছুদিন থাকলাম, দুই এক মাস থাইকা, পরে আবার গেছি ওনাদের বাসায় বেড়াইতে। বেড়াইতে গেলাম, বেড়াইতে যাওয়ার পরে পরে বলল যে, শিল্পী আপু, তো রুমি খালাম্মার তো বিয়ে হয়ে গেছে। আমি বলছি, কোথায় থাকে? পরে বলছে, বাড্ডা পোস্ট অফিস গলিতে থাকে। পরে আমাকে ঠিকানা দিছে, পরে রুমি খালাম্মার সাথেও দেখা হয়েছে, বলল যে এখানে, আমি জিজ্ঞেস করলাম যে খালাম্মা আপনি কি এখানে সব সময় আসেন? পরে বলল, না আমি বাপের বাড়ি বেড়াতে আসছি, আমার বিয়ে হয়ে গেছে, আমি বাড্ডা পোস্ট অফিস গলিতে থাকি, ঠিকানা দেওয়া যায় তোর মনে চাইলে দেখা করিস যায়। পরে ঠিকানা দিছে, আমি বাড্ডা পোস্ট অফিস গলিতে আমি মাঝে মাঝে যাইতাম, হাইটে হাইটে চলে যেতাম, ছোট ছিলাম। পরে যে মাঝখানে কয়েক মাস এমন যাইতাম না, এক দুই বছর যাই নাই, পরে আবার যাইতাম। পরে আমাকে বলে, তুই কি মোবাইল ব্যবহার করিস না? বলছি না। পরে বলছে, কোনো মোবাইল নাম্বার থাকলে আমাকে দিয়ে যা, তুই ভাই তোর ভাই বোনদের,
মানে যেই বাড়িতে আপনি কাজ করতেন সেই বাড়ির কথা আপনি বলছেন, ওখানে মাঝে মাঝে আপনি যেতেন, মাঝে মাঝে আপনি যেতেন না, তাই তো?
হ্যাঁ।
আচ্ছা,
তারপরে আমাকে যে রুমি খালাম্মার ঠিকানা দিছে, বাড্ডা পোস্ট অফিস গলিতে মে ফ্লোর স্কুলের সাথের বিল্ডিংটা, টাওয়ারওয়ালা বিল্ডিংটা, তিনতলায় থাকে
আচ্ছা
আমার এই রুমি খালাম্মা।
পরে ওই খালাম্মাটা কে ছিল?
এটা ছিল ওই শিল্পী আপু বলে ডাকতাম, ওনার দেওরের, ওনার হইছে ওনার স্বামীর বোন।
ওনার বাসায় কি আপনি কাজ করতেন?
জি।
আচ্ছা, ওনার বাসায় কাজ করতে করতে কি আপনি ওই ঈদে আপনার বাড়িতে গেলেন?
হ্যাঁ, পরে ওই যে ছোট থেকে আসা যাওয়া করতাম এইভাবে এইভাবে, পরে আমার ভাইয়ের নাম্বার দিলাম, ছোট ভাইয়ের।
আচ্ছা,
পরে মায়া করে, আমার বাপ নাই মা নাই, ওনারা মায়া করে মাঝে মাঝে ফোন দিত।
ওনারা মানে কি, রুমি ফোন দিত?
হ্যাঁ, রুমি খালাম্মা ফোন দিত।
রুমি খালাম্মা ফোন দিত, ঠিক আছে।
তারপর আমি আবার একটা মোবাইল কিনছি কম দামে, নোকিয়া সেট কিনলাম। পরে আমার কাছ থেকে নাম্বার রাখছে, পরে আমাকে বলছে যে মাঝে মাঝে আসিস।
আচ্ছা,
তো মাঝে মাঝে ওনাদের বাসায় আসা যাওয়া করতাম, আমাকে খুব আদর করতো, আর আমি ওনাদের হাতের কাজগুলো কায়রা কইরা দিতাম।
ওনারা,
হ্যাঁ,
হাতের কাজ বলতে টুকটাক যে কাজ,
হ্যাঁ, থাল বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা।
আচ্ছা,
ওনারা বইলা করে তো, আবার আমি নিজেও নিজের ঘর মনে করে কইরা দিতাম। তারপরে এমন করতে করতে ওনাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার হয়। তো ভালো সম্পর্ক হওয়ার কারণে যে আমার মা আবার অনেক কঠিন একটা অসুখ হয়েছে, আমার মা 15-16 বছর আমার মা ওই অসুখটায় ভোগে। আমার মা,
আচ্ছা,
শুনছিলাম কিডনি লিভারে আমার মার সমস্যা।
আচ্ছা,
তো মারা যাওয়ার আগে ঢাকা মেডিকেল এটা আমার মার পরীক্ষা করছে, কিডনি নর্মাল ধরা পড়ছে, লিভারের সমস্যাটা বেশি পাইছে। তো আমার মা বোন সবাই জানতো, এমন রুমি খালাম্মা একজনে খালাম্মা ডাকছি, ওনারা আমাকে খুব আদর করে, এর জন্য ওনাদের বাসায় ছোট থেকে আসা যাওয়া করতাম। পরে আমার মা এমন এমন অসুখে 15-16 বছর ভুগলো, তারপরে ভুইগা, তারপরে 15-16 দিন পরে আমার মা, এর আগে আমার একটা অপারেশন হয় হাতের শোল্ডার জয়েন্ট, কটিটা উল্টে যেত, আমার শোল্ডার জয়েন্টের কটিটা শুধু উল্টে যেত। পরে খালাম্মার বাসায় একদিন গেলাম, তখন বললাম যে খালাম্মা যে আমার তো এই সমস্যা, ডাক্তার বলছে হাতে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে, আমার ভাই বোনরা তো এত টাকা দিতে পারবে না। হ্যাঁ, রুমি খালাম্মাকে বললাম, খালাম্মাকে বললাম আর অনেক কান্নাকাটি করলাম যে আমার হাতের কটি উল্টায় গেলে সহজে নামে না। আমি তোর খালু আসলে খালুর সাথে আলাপ করে দেখবো ব্যাপারটা নিয়ে, আলাপ করে দেখবো বলছে। পরে আমাকে বলছে আমি তোকে ফোন দিয়ে জানাবো বলছে। পরে আমাকে একদিন বলছে যে তোকে আলবারাকা হসপিটালে নিয়ে যাবো, একদিন আসিস, খুব ভালো একটা ডাক্তার আছে, তোর খালু বলছে নিয়ে যাবে। পরে আমাকে একদিন ফোন করে বলছে, আমি ওইখানে গিয়েছি। হ্যাঁ, পরে ওইখানে গিয়ে কথাবার্তা বলে আসছি খালাম্মার সাথে, উনি বলছে যে ডাক্তার পরে জানাবে, পরে জানাবে। আর আমার মা আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়লো।
আপনার মার সঙ্গে কি ওই রুমি খালাম্মাদের কথা হতো?
না, এটা ফোনে মাঝে মাঝে দুই একদিন কথা বলতো, কিন্তু সব সময়
না। আপনার ট্রিটমেন্ট যে করাচ্ছে, আপনাকে যেরকম সাপোর্ট দিচ্ছে, আপনার মার সাথে কথা হতো না?
হ্যাঁ, ফোনে মাঝে মাঝে কয়েকদিন কথা বলছিল আমার মার সাথে রুমি খালাম্মা।
আচ্ছা,
কিন্তু কোনোদিন আমার মা দেখেনি ওনাদেরকে, ওনারাও দেখেনি আমার ফ্যামিলির আত্মীয় স্বজনদেরকে, ভাই বোনদেরকে। তারপরে এইভাবে চলতে লাগলো যে ওনারা বলছে কিছুদিন পরে জানাবে। আর আমার মা অসুস্থ হয়ে পড়লো, ওর অসুস্থর ভিতরেই আমাকে ফোন দেওয়া বলছে যে মিটপুট হসপিটালে, যে আলবারাকায় নিয়ে গেছে, ওইখানে গেলাম, ওইখানে একটা ডাক্তার দেখেছে, ডাক্তারটার নাম আমার মনে পড়তেছে না। পরে ওইখানে নিয়ে যাওয়ার পরে বলছে ওইখানে নাকি ওনারা যে ডাক্তার দেখছে, ওনারা বাপ নিয়ে দুজনই ডাক্তার, তো পুরো যে ডাক্তার উনি নাকি 400 টাকা নেয় ভিজিট, আর ওনার মেয়ে যে সে 500 টাকা ভিজিট নেয়। তো আমার কথাই খালাম্মা বলছে ওরা অনেক গরিব, টাকার জন্য হাতের চিকিৎসা করতে পারে না, আপনারা যদি চিকিৎসাটা ভালোভাবে একটু করতেন, গরিব মানুষ মায়া করে আল্লাহ দিকে চায় যদি করতেন। পরে বলছে যে হাতের কোটি আবার উল্টায় গেলে, উঠে যাওয়ার পরে এই হাতের কোটি উল্টায় যাওয়া অবস্থায় এক্স-রে করতে হবে।
আচ্ছা,
এটা বলছে। পরে আমার ভাইকে বললাম, বোনদেরকে বললাম, কিন্তু হাতের কোটি উল্টায় যাওয়া অবস্থায় আমি এক্স-রে করতে পারতাম না, কারণ ওই সময় হাতের কোটি উল্টায় গেলে আমার কোনো হুঁশ থাকতো না।
কোন হাতে হতো এটা?
ডান হাতে।
কোটি বলতে আপনি কি বোঝাচ্ছেন?
এই যে কোটিটা, শোল্ডার জয়েন্টটা আমার একটা
শোল্ডার জয়েন্ট, কি মানে শোল্ডারটা পুরো উল্টে যেত?
হ্যাঁ, কোটিটা উল্টে যেত, পুরো হাত ঝিলা পড়তো আমার।
এটা কি অটোমেটিক্যালি হতো নাকি আপনার কোনো ঘটনা ঘটলে হতো?
এটা হঠাৎ কোনো ঘটনা লাগতো না,
হঠাৎ এমনিতে হয়ে যেত।
হ্যাঁ, ঘুমের ভিতর হয়তো চাপকল চাপতে গিয়ে হয়তো,
আচ্ছা,
গোসল করে আইসা চুল ঝাড়া দিতে গেলে, মানে হঠাৎ তেমন হইতো আর কি। তারপরে আমার মার কাছে বললাম যে মা খালাম্মা বলছে এমন এমন আমাকে জানাবে। পরে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমাকে দেখাইছে, বলছে আবার যদি কোটি উল্টে যায়, ওই উল্টে যাওয়া অবস্থায় এক্স-রে কইরা আইসা আমাদেরকে রিপোর্ট গুলা দেখাবেন। তারপরে আমাকে ওই আলবারাকায় দেখে, আলবারাকা হসপিটালের ডাক্তার দেখার পরে আমাকে মিটপুট হসপিটালে নিয়ে যায়। মিটপুট হসপিটালে আমার আটতলায় আমার এই অপারেশনটা হয়েছে, হাতে একটা প্লাস্টিকের স্ক্রুব বসাইছে। তারপরে মিটপুট হসপিটালে আমি 20 দিন ছিলাম, আমার হাতে অপারেশনটা হয়েছে।
এই খরচ বহন করলো কারা?
এটা আমাদের ফ্যামিলির দিক দিয়েও কিছু দিছে, আমার ওই রুমি খালাম্মা যে বলতাম ওনারাও কিছু দিছে।
আচ্ছা,
তারপর এটা দেওয়ার পরে আমার অপারেশনটা হয়েছে,
which is very very interesting. সাধারণত আমাদের সমাজে এরকম পরোপকার করা মানুষের সংখ্যা খুবই কম, আমরা বলবো না যে নেই, অবশ্যই আছে, সমাজ ঠিক আছে নইলে কি হিসাবে, অবশ্যই আছে, কিন্তু এইরকম অচেনা অজানা একটা মেয়ে যাদের, যার সঙ্গে পরিবারের একটা ছোটখাটো সম্পর্ক আছে, যাকে বাসায় একসময় কাজ দিল, এবং সাধারণত আমরা পত্র পত্রিকায় যে ধরনের সংবাদ পাই, মানে কাজের মানুষের প্রতি যে ধরনের অমানসিক অত্যাচার করা হয়, একেবারে উঁচু শ্রেণীর মানুষ থেকে নিচু শ্রেণীর মানুষ সবাই, সেখানে এই ধরনের খবর আমাদেরকে অনেক বেশি আশার মানে সঞ্চার করে। কারণ মেয়েটা তেমন একটা সার্ভ করেনি তাদের ফ্যামিলিতে, সেই অবস্থায় মেয়েটাকে তারা এরকম একটা গুরুত্বপূর্ণ অপারেশন করে হাতটা ভালো করার কাজে সহায়তা করছে। ওনার ভাষায় যারা কাজটা করছে তারা হচ্ছে রুমি খালাম্মারা, মানে রুমি খালাম্মা বা তার পরিবার আর কি। প্রিয় শ্রোতা, আমরা যে একটা বিরতি নিতে চাই, আপনাদের সবাইকে ইনফর্ম করছি, আপনারা আজকে শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে হাজেরার জীবনের গল্প। অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য রিকোয়েস্ট করব। তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche। আমি আবারও বলি www.facebook.com/kibriya.arche, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ The closer, the close up presents. Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য এসেছে হাজেরা। হাজেরা এই সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, এবং জীবনের গল্প এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমাজের সব মানুষ এসে মন খুলে কিছুক্ষণ মনের কথা বলতে পারেন। আমরা ধন্যবাদ জানাই দেশের বাইরে থেকে এই অনুষ্ঠানটি যারা শোনেন, সেই সুদূর দুবাই, ইরাক, কুয়েত এবং একই সাথে মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমি অসংখ্য অসংখ্য ফোন পাই মধ্যপ্রাচ্য থেকে, এছাড়াও ইউকে থেকেও অনেকে শোনেন, আমেরিকা থেকে অনেকে শোনেন, কানাডা থেকে শোনেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমি ওয়েবসাইটের ঠিকানা একবার বলে দিচ্ছি আপনাদের, www.abcradiobd.fm। এখানে সংগ্রহশালাতে গেলে আপনি আমাদের হ্যালো 8920 পুরনো যাবতীয় অনুষ্ঠান যেগুলো এখন পর্যন্ত প্রচার করা হয়েছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ জানাই বন্ধুরা যারা বিভিন্ন রকমের কমেন্টস করেন দেশের বাইরে থেকে, যে ফেসবুকে এই মুহূর্তে করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা জীবনের গল্প বলতে চান, চাইলে আমাকে ফেসবুকের মাধ্যমেও আমাকে ইনবক্স করতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche, kibriya.arche, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, যেখানে প্রায় 12,20,000 মতো এই মুহূর্তে মেম্বার রয়েছে। আপনি একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে লাইক দিয়ে দিলেই আপনিও মেম্বার হয়ে যাবেন। আমরা হাজেরার কাছে আবারও ফিরতে চাই, এবং ওনাকে যারা দেখতে চান তাদের সবার জন্য বলছি, দিস ইজ আ ভেরি ভেরি সেন্সিটিভ স্টোরি। আমার এই ফেসবুকে চলে আসুন, আমরা অনুষ্ঠানের একেবারে প্রাসঙ্গিক একটি পর্যায়ে আমরা একটা ভিডিও ওখানে আপলোড করব।
আমার হাতে অপারেশন করতে পারে খালাম্মা, আমার আপনাদের যে কোনো বিপদে যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে বলবেন, আমি আসব। হ্যাঁ, আমি এটা বলছিলাম। পরে ওনাদের কাজের মেয়ে বুয়া মাঝে মাঝে না আসলে আমাকে খবর দিত, আমি ওনাদের বাসায় তালিমে যাইতাম, তালিমও শুনতাম, জামাদের বয়ান গুলো শুনতাম, আবার ওনাদের ঘরে কাজকামও করে দিতাম, বাথরুম গোসলখানা ধুয়ে দিতাম, থাল বাসন ধুয়ে দিতাম, ঘর মুছে দিতাম, কাপড় কেচে দিতাম, যতখানি পারতাম সাধ্য মতো চেষ্টা করে দিতাম, করতাম।
মানে মনে হতো যে ঋণ শোধ করতেছে, তাই তো?
জি। তারপরে আমি ওনাদের বাসায় তালিমে আসা যাওয়া করতাম সবসময়। আমি এইভাবে প্রতিদিন মাঝে মাঝে মানে বেশি সময় যাইতাম খালামাদের বাসায়, ওনাদের বাসায় গিয়ে কাজও করে দিতাম, আবার তালিমও শুনতাম। ওনারা বলতো যে তালিমে জামাদে কখনো একদিনও গ্যাপ দেওয়া যাবে না, যখন যেদিন হবে সেদিন ঠিক মতো আসতে হবে, আসলে তখন সোরা দোয়া অনেক কিছু শিখা যাবে, এগুলা বলতো ওনারা। ওনার অনেক আল্লাহ আল্লাহ মানুষ ছিল, পাঁচ অক্ত নামাজ পড়তো, চিল্লা যেত, জামাতে যাইতো, তো আমাকেও শিখাইতো এগুলা, ওনাদের বাসায় যাইতাম এগুলো শিখার জন্য। তো হসপিটাল থেকে আসার পরে মারও সেবা করতাম, আবার ওনাদের বাসায় কাজও করতাম, আবার পাশাপাশি অন্য অন্য বাসায়ও কাজ করতাম। আবার ওনার আরেক বোন আছে, বনশ্রী ব্লকে থাকে, ওই বাসায় গিয়েও আমি রোজি খালাম্মার বাসায় গিয়েও কাজ করে দিতাম। আমি এইভাবে খালাম্মার বাসায় কাজ করি, আমার আশেপাশে অনেক বাসায়, আমাদের বাসায় কয়েকটা বাসায় কাজ করি, আর রোজি খালাম্মার বাসায় কাজ করে দিই। পরে এই অবস্থায় অপারেশনের হাত নিয়ে হসপিটাল থেকে বাসায় আসার পরে দেখি যে আমার ছোট ভাইয়ের চাকরি নাই, তখন আমার সংসারের সব দায়ভারই আমার উপরে পড়ে যায়। সংসার চালানোর মতো দেখি কোনো রাস্তাই নাই, সব রাস্তায় বন্ধ হয়ে গেছে। তখন ওই মুহূর্তে আমি বাধ্য হইলাম, আমার আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি কাজ কাম না করি, ছোট ভাইয়ের কাজ চাকরি নাই, আর আমিও যদি কাজ কাম না করি তাহলে আমার মা যে অসুস্থ, তো ওনার ওষুধ দিয়ে কিনা খাবো, টাকা পাবো কোথায়, আমি এটা চিন্তা করলাম। তখন এই টাকা ওষুধের টাকা জোগাড় করার জন্যই আমি খালাম্মার বাসায়, রুমি খালাম্মার বাসায় কাজ করতাম, রুজি খালাম্মার বাসায় কাজ করতাম, আর অন্যান্য মানুষের বাসায় কাজ করতাম কয়েকটা বাসায়। সেইভাবে কাজ করে আমি কিছু টাকা জমাইছিলাম, 20,000 টাকা জমাইছিলাম। তারপরে এই তালিমের থেকে বাসায় আসছি, আসার পরে আবার আমাকে খবর দিছে তালিমে যাওয়ার জন্য। তো ওই তালিমে আমি গেলাম, ওই তালিমে গিয়েও আমি কাজ করে দিলাম ওনাদের। তো ওই তালিমের থেকে আসার পরে আরেকদিন জামাত হয়েছে ওনার বাসায়, রুমি খালাম্মার বাসায়। তখন ওই জামাতে আমাকে ডাকছে, বলছে যে হাজেরা, আমাদের বুয়াটা তো অনেক অসুস্থ, তুমি আইসা যদি কটা কাজ করে দিয়ে যেতা, কিছু কাজ করে দিয়ে দিলে আমি তোমাকে কিছু টাকা দিতাম। তো আমি যে বেতন ওনারা দিত, ওই বেতনের থেকে 200-300 টাকা আর কি বেশি দিত আমাকে। তো আমি খুশি হয় ওনাদের আরো বেশি বেশি কাজ করে দিতাম। তো অপারেশনটা করে দিছে পরে আমি খালাম্মাকে বলছি যে খালাম্মা, যে কোনো মতে যে কোনো সময় আপনারা আমাকে ডাকবেন, আমি আপনাদেরকে কাজ করে দিব, আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। তো খালাম্মা বলতেছে, কাজ করে কি ঋণ শোধ করে দিবে, এর জন্য করিস? পরে আমি আর কিছু বলি নাই। তো শেষ জামাতে যখন আমি গেলাম, তখন শেষ জামাতের থেকে আসার 15 দিন পরে ঠিক আমার মা তো এদিক দিয়ে মনে করেন আমি, আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, তখন আমি এই অবস্থায় মনে করেন আমি বাসে আমার মারও সেবা করি আর অন্যান্য ওনাদের বাসে আমি কাজ করি। আর জামাতের থেকে আসার, জামাতের থেকে আসার পর আমার মা 15 দিন পরে মারা যায়। আমার মাকে আমি বাঁচাতে পারলাম না।
আচ্ছা, আপনি আপনি একটু নিশ্চিন্ত করুন, গল্পের এখনো অনেক কিছুই বাকি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স 7920। এখানে হাজিরা তার জীবনের গল্প বলতে আসছে, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন যার বাবা মা ছোটবেলাতে মারা যাওয়ার কারণে পারিবারিক যে দুর্দশা, সেই দুর্দশাগ্রস্ত হয়ে একেবারে সংগ্রাম মুখর একটা জীবন ছোটবেলা থেকে আপনারা শুনছিলেন। সেই গল্পটি এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুবই বেদনা বিধুর শুনি আমরা। তারপরে আপনি কি করলেন? তারপরে
আমি সেই অবস্থা, আমার মা মারা যাওয়ার অবস্থায় আমি ওই খালাম্মাদের বাসায় তালিমে কাজ করি। যে আমি আমি হসপিটাল থেকে এসে দেখলাম আমার ভাইও না, আমার ভাইয়ের চাকরি চলে গেল। এই অবস্থা আমি মানুষের বাসায় কিছু বাসায় কাজ করলাম, রুমি খালাম্মার বাসায় কাজ করলাম, রুজি খালাম্মার বাসায় কাজ করলাম, এটা করছি আমার মার ওষুধের টাকা জোগাড় করার জন্য। জানি আমার মা বিনা চিকিৎসা মারা না যায়, কিন্তু তারপরে তো শেষ মুহূর্তে আমার মাকে আমি বাঁচাতে পারলাম না। আমাকে একা করে দুনিয়াতে একা করে আমার মা আমাকে চলে গেল, আমাকে ফেলে।
আপনি আপনি নিজেকে একটু শান্ত করুন, আমরা সামনের দিকে একটু যেতে চাই, সামনের দিকে যেতে চাই। হ্যাঁ, এরপরে আপনি কি করলেন বলেন?
তারপর আমার মা মারা যাওয়ার এক সপ্তাহ পরে আমার বিয়ের একটা সম্বন্ধ আসে। তখন
সম্বন্ধটা কিভাবে আসে, ঘটনাটা কি ছিল?
আমার আপার বাসায় একটা লোক নিয়ে আসছে সম্বন্ধটা বিয়ের।
আপনার আপার বাসায়, মানে আপনার বড় আপার বাসায়?
জি।
আচ্ছা,
তখন আমার মা মারা গেছে 7 দিন, 7 দিনের দিনে আর কি আসছে প্রস্তাবটা। তখন আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। তখন আইসা ছেলে পক্ষ আসছে, ঘটক আসছে, ঘটকের মা আসছে। তখন ছেলের বাবা প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে তোমার নাম কি মা? বলছে আমার নাম হাজেরা। তখন বলছে যে, জিজ্ঞেস করছে তুমি কি নামাজ পড়ো মা? আমি বলছি জি নামাজ পড়ি। তখন বলছে তুমি কি পাঁচ অক্তই নামাজ পড়ো? পরে আমি বলছি জি আমি পাঁচ অক্তই নামাজ পড়ি। তখন বলছে যে আত্মাই এত বইলা শোনাও, আর কালেমার কথা জিজ্ঞেস করলো। তখন আত্মা এত আমি পড়লাম, দোয়াটা পড়ে ওনাদের শুনাইলাম, পরে একটু ভুল হয়েছে। তখন ওই ছেলের বাবা বললো যে না মা এটা ভুল হয়েছে, এটা হয় নাই, তো কালেমা বলো, এটা জিজ্ঞেস করলো। তারপর আমি কালেমা পারতাম তখন আমি বলি নাই, আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি কিছুতেই বোঝাইতে পারতেছিলাম না যে আমার মা মারা গেছে আজকে 7 দিন, আমার মনের অবস্থা অনেক খারাপ, আমাকে কেন দেখতে আসছে? তখন আমাকে জিজ্ঞেস করলো যে মা তুমি কালেমা বলতে পারো না? পরে আমি বলছি যে আমি পারি। তো বলো না কেন পারলে, এটা জিজ্ঞেস করছে। তখন আমি আর বলি নাই, তখন ওনারা ধরে নিছে যে আমি কিছুই পারি না। তখন বলছে যে তুমি লেখাপড়া জানো না, কোরআন শরীফের কথা না হয় বা দিয়ে দিলাম, এর জন্য কি তুমি কালেমাটাও পারবা না? দুইটা প্রশ্ন করছি, কয়েকটা প্রশ্ন করছি সবই পারছো, দুইটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো নাই। তুমি নামাজ পড়ো, কি পড়ো নামাজ? আত্মাই এত সারা কি নামাজ হয়? তখন এই কথা বললো আমাকে। এই কথা বলার পরে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কখনো কায়দা পড়ো নাই? তখন আমি বলছি যে না, আমি কায়দা কোরআন শরীফ কিছু পড়ি নাই, কিন্তু আমি এগুলো শিখে নিব সময় পাইলে, যদি আল্লাহ সেরকম সুযোগ আমাকে দেয় কখনো, এটা বলছি আমি তখন। তখন এটা বলার পরে উনি বলল যে লেখাপড়া জানে না, কোরআন শরীফ পড়তে পারে না, সবই না হয় বাদ দিলাম, কালেমাও পারে না, আত্মীয়তাও পারে না, না না এই মেয়ে নেওয়া যাবে না, এই মেয়ে কিছুই জানে না। শুনো মা, আমি কি তোমাকে নিতেছি আমার ছেলে বিয়ে করে বউ বানায় কি আমাদের শুধু সেবা করার জন্য, এক পর চালের ভাত রান্না করে খাওয়ানোর জন্য? না, আমি নিতেছি আমার বউর আমাকে অজুর পানি আগায় দেওয়ার জন্য। আর আমার বউ মারা গেলে জানি কলমা শরীফ পরে কানে জানি ফু দিতে পারো, এই কারণেই আমি তোমাকে আমার ছেলের বউ বানায় নিতে চাই, এটা বলছে। তখন আমি পারি নাই দেখা, উনি ছেলের বাবা আমাকে মুখ দিয়ে যা আসছে আমাকে তাই বলে অপমান করছে। আমার তখন মনের অবস্থা খুব খারাপ ছিল। তারপরে আমাকে বললো যে না, এই মেয়ে কিছু জানে না, এই মেয়ের পছন্দ হয় নাই। তখন এই কথাটা আমার গার্জিয়ানদেরকে বললো। তারপরে আমি আমার খালাম্মার বাসায় গেলাম, খালাম্মার বাসায় গিয়ে খালাম্মাকে বললাম, খালাম্মা জিজ্ঞেস করলো কেমন আছিস? আমি বললাম ভালো, আপনি ভালো আছেন?
কোন খালাম্মা এটা?
রুমি খালাম্মা।
ওকে, রুমি খালাম্মা মানে যার বাসায় আপনি কাজ করতেন?
জি জি, তালিম নিতেন। হ্যাঁ, তখন আমি রুমি খালাম্মাকে বললাম যে খালাম্মা আমাকে এমন দেখতে আসছে, আমাকে এমন অপমান করছে, তো আমার বিয়ে ভেঙে গেছে, এটার জন্য আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ শুধু একটাই যে আমি কোরআন শরীফ পড়তে পারলাম না, শিখতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল জীবনে আমি কোরআন শরীফ পড়ার শিক্ষা আমার মার কানে ধরে পড়বো, কানের কাছে মা মারা গেলে, কিন্তু আমি পড়তে পারি নাই। আমি অনেক কান্নাকাটি করছি ওইসব খালাম্মার সামনে। তো ওনারা জানে আমি মিষ্টি খুব পছন্দ করি, ওনাদের ফ্রিজ থেকে আমাকে দুইটা মিষ্টি বের করে দিছে।
আচ্ছা,
মিষ্টি বের করে দিছে, মিষ্টি আর মুড়ি, বলছে মুড়ি দেখা, বলছে তুই মিষ্টি অনেক পছন্দ করিস দেখা তোর জন্য আমি রাখছি। আমি দুষ্টামি করে বলতেছি কি আর মিষ্টি নেই, দুইটাতে কি পেট ভরে? তখন বলছে তুই খা, খাইতে পারলে আরো দিব, এটা বলছে। তখন মিষ্টি খাইতে দে, উনি বলতেছে হাজেরা তোর সাথে আমার কিছু কথা আছে। তখন আমি বললাম কি কথা খালাম্মা বলেন? তোর বোনটা যখন তোর জন্য ছেলে দেখতেছে আর আমাদেরও এদিক দিয়ে একটু সমস্যা হয়েছে, তখন আমি বললাম যে কি সমস্যা হয়েছে খালাম্মা? তখন উনি বলল যে আমার একটা খালাতো ভাই আছে, নাম গুঞ্জন, থাকে রংপুরে, এটা বলল যে আমার খালু খালাম্মা খালাতো ভাই ওনারা অনেক ভালো, এটা বলল। তো আমি বললাম কেমন খালাতো ভাই? বলছে আমার আপন খালা, আমার আপন খালাতো ভাই, নাম গুঞ্জন, ওর জন্য আমি তোকে নিতে চাই বউ বানায়, তুই কি বলিস? পরে আমি বললাম না খালাম্মা, এটা কি করে সম্ভব? আমি গরিবের মেয়ে, আপনাদের অবস্থা কেমন আমি তো জানি, তো আমার মনে হয় আপনাদের অবস্থা যখন এত ভালো, নিশ্চয়ই আপনাদের খালা যে খালা খালু তাদের অবস্থা নিশ্চয় আরো ভালো হবে।
মানে উনি যেটা বলছে মানে আপনার রুমি খালা, তাই তো?
রুমি
খালা যে বলছে যে তার খালাতো ভাইয়ের জন্য
আমাকে নিতে চায়,
আপনাকে নিতে চায়, মানে তার সঙ্গে আপনাকে বিয়ে দিতে চায়। তাদের বাড়ি কোথায় ছিল?
ওনারা ছিল রংপুরে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার খালা খালু নাই কে কে আছে, এটা ভালো করে জিজ্ঞেস করলাম আর কি। তখন উনি বলতেছে আমার মুখের দিকে তাকায় আছে, আসলে ওনার খালার একটি সমস্যা আছে যেটা উনি আমাকে বলতে চাইতেছিল না। আমি বললাম খালাম্মা কোনো সমস্যা হয়েছে? বলে না, এ কাউরে বলবি না তো? আমি বলছি না। তখন বলল যে আমার খালার আরেকটা বিয়ে হয়েছে। আমি বলছি আরেকটা বিয়ে হয়েছে মানে? বলছে ওনার তো গুঞ্জনের যে বাবা সে মারা গেছে, তখন ওনার আরেক জায়গায় বিয়ে হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওনার কি বিয়েটা আপনার আপন খালু মারা যাওয়ার পরে হয়েছে নাকি আগে হয়েছে? তখন রুমি খালাম্মা বলল যে উনি পরিস্থিতির শিকার, তো ওনাকে জোর কইরা অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। ওনার স্বামী ওনার আপন খালু যে আগের খালু, ওই খালু আর এই যে গুঞ্জন নিকন ওদের দুই ভাইকে ফালায় রেখা উনি আরেক জায়গায় বিয়ে করছে। ওই লোকের আবার 70 বছর বয়স, ওনার আবার 5 জন ছেলে মেয়ে আছে বিয়ের লাগ।
আচ্ছা,
তো ওনাদের আবার অনেক সয় সম্পত্তি আমি শুনছি, 30 লাখ টাকার জায়গা আছে। তো মনে করছে যে এত বড় লোক জায়গায় বিয়ে দিলে হয়তো ওনার খালা ভালো থাকবে, পরে দেখে যে না ওনার খালা ভালো নাই।
আচ্ছা,
তো ওই লোকের আবার 2 লাখ আরো 5 জন পোলাপান ছিল ছেলে মেয়ে।
মানে আপনাকে পুরো ওদের ফ্যামিলি সম্পর্কে বলছিল, যেখানে যেই খালার কথা বলা হচ্ছে ওনার খালার আসলে ওইভাবে বিয়ে হওয়ার কথা ছিল না, কিন্তু উনি আসলে প্রথম হাজবেন্ডকে যে কোনো ভাবে হোক ডিভোর্স দিয়ে আসছে, তাই তো?
না, ওনাদের ডিভোর্স হয় নাই।
ডিভোর্স হয়নি তো? কি বললো আপনি, কি বললো ঘটনাটা আমাকে বলেন।
আমাকে বলছে যে যে কোনো একটা মানে একটা সমস্যার কারণে মানে আমার যে খালু ওই খালু অনেক খারাপ ছিল, খালাকে অনেক টর্চার করতো, মারধর করতো। এই কারণে একদিন আমার খালা বাপের বাড়ি বেড়াইতে আসছে, তখন এই খবরটা আবার ওনাদের যে কাজের মেয়ে ছিল ওনার খালার ঘরে, ওই মেয়েটা আবার আইসা বইলা দিছে যে আপনারা কেমন জায়গায় বিয়ে দিছেন এই খালাম্মাকে, ওনার স্বামী তো ওনাকে পিটায়। তখন বলছে যে আমাদের মেয়েকে পিটায় তাহলে এই ছেলের সাথে আর সংসার করতে দিব না। এটা বলছে যে ওই রুমি খালাম্মার খালুর সাথে আর ওনার খালাকে সংসার করতে দিবে না, এই কথা বলছে। তারপর উনি আমাকে
আপনাকে ফ্যামিলি সম্পর্কে বলতেছিল না, তো ফ্যামিলি সম্পর্কে শর্টকাটে বলেন যে আসলে ফ্যামিলিটা কি ছিল। হ্যাঁ, তারপর
মানে ওই ছেলের বাড়ির ফ্যামিলির সম্বন্ধে আর কি আমাকে বললো।
তো ওর মা আসলে কি মানে ডিভোর্স ছিল নাকি উনি আলাদা থাকতেন?
ওনাদের ডিভোর্স হয় নাই।
আচ্ছা, তো ওনার হাজবেন্ড মারা গিয়েছিল নাকি?
না, মারাও যায় নাই, জীবিত থাকা অবস্থায় ওনার স্বামী দুই ছেলে ফালা রেখা উনি আরেক লোকের সাথে বিয়ে বসে সংসার করছে 26 বছর।
ওকে, তার মানে যেটা বললো যে ওনার খালা আগের হাজবেন্ড জীবিত থাকা অবস্থাতেই ডিভোর্স না দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে তার সাথে সংসার করতেছে, সংসার করতেছে, তাই তো? এটা বলেছে, এটা আপনাকে বিস্তারিত বলেছে সেই মুহূর্তে, এবং সেখানে এমন ভাবে বলেছে যাতে আসলে ওর খালার আসলে কোনো দোষ নেই, তাই তো?
হ্যাঁ, তারপরে আমাকে বললো যে তোর গার্জেনদের নিয়ে আমাদের বাসায় আসিস, আমি তোর গার্জেনদের সাথে কথা বলবো। তো আমার ধানমন্ডি থেকে আমার এক বোন গেল, বড় বোন নাজমা নাম, আর কাঠেল বাগান থেকে আমার আরেক বোন গেছে রহিমা নাম। তো এই দুই বোন গেছে ওনাদের সামনে আমার আমার সাথে আর কি কথা বলে, সবাই সামনে আর কি, আমার আপুর দুই আপুর সাথে কথা বলছে আর আমার সাথে বলছে, নাজমা রহিমা আমার একটা খালাতো ভাই আছে, এটা আমি তোমরা তো জানো যে তোমাদের মা মা নাই বাপ নাই, এটা তো আমরা জানি, আমরা জেনে শুনে আমার খালাতো ভাইয়ের বউ বানাইতে চাই তোমার বোনকে, তোমরা কি বলো?
আচ্ছা, এটা কে বললো?
এটা রুমি খালাম্মা
বলছে,
এটা আমার বোনদেরকে
বলছে।
তখন আমি বললাম যে গরিবের কপালে কি সুখ সয়, এত সুখ কি আল্লাহ সইবে, আমি এই কথা বললাম রুমি খালাম্মাকে। তখন রুমি খালাম্মা বলল যে তুই চিন্তা করিস না, তোর মা বাপ নাই আমরাই তোর মা বাপ, তোর খালুকে তুই বাপের চোখে দেখিস না, আমাকে খালাম্মা ডাকিস, আমাকে মার চোখে দেখিস না, অন্তত এই ভরসাটা আমার উপরে রাখতে পারিস যে আমি আর যাই হোক আমার খালা তোকে কখনো কষ্ট দিবে না, এটা বলছে, তোকে ভালোই রাখবে, সুখে শান্তিতে রাখবে, সোনার থালে ভাত খাবে, এটা বলছে। এই কথা বলছে, বলার পর আমার বোনদের কাছে জিজ্ঞেস করছে তোমরা কি বিয়ে দিবে? তখন বলছে যে খালাম্মা আপনার খালার যে অবস্থা বললেন, উনি আবার বলছে যে সয় সম্পদ আছে আমার খালা খালুর, তোমার বোনের মতো হাজারের মতো 100 জন ওই সয় সম্পদ খাইয়া ছাড়াইতে পারবে না, ওর কোনোদিনও কোনো কিছুর কষ্ট অভাব থাকবে না, এটা বলছে। এটা বলার পরে আমার বোনরা আমার খালাম্মাকে রুমি খালাম্মাকে বলল যে ঠিক আছে, আচ্ছা খালাম্মা আপনার কথা শুনলাম, তা আমাদের কিছু কথা আছে এটাও শুনেন, যে আপনারা তো জানেন আমরা গরিব, আমরা কিন্তু কিছু দিতে পারবো না, এই কথা বলছে। তখন বলছে আমরা কিছু চাইও না, আমার খালারা কিছু নিবে না, ওনাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তো তোমরা যদি চাও তোমাদেরকে দিয়ে আরো সাজায় নিবে তোমার বোনদেরকে, এটা বলছে। এই কথা বলার পরে তখন আমার বোনের শাশুড়ি আবার বলল যে তোমরা ছেলেটা একটু ভালো করে দেখে নিও, গরিবের মেয়ে, মা নাই বাপ নাই, এতিম মেয়ে, এটা বলছে, গার্জেন হিসাবে একটু ভালো করে যাচাই বাছাই করে দেখে নিও, এই কথা বলছে আমার আপার শাশুড়ি, কাঁঠাল বাগান যেই বোন থাকে। তখন আমার আপা আমার বোন বন্ধুলাভাই বোনের জামাই বোন আমার ভাই সবাই দেখতে চাইছে, বলছে রুমি খালাম্মা আপনার খালাতো ভাইকে আমরা দেখবো। তখন ওনারা বলছে যে না তোমরা দেখবে ছেলে মেয়ে মানুষ হইয়া, এটা কি বলো?
তখন বলে তালিম নিতেন ওনারা বুঝিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে, তারপর?
তারপর বললো যে তোমরা মেয়ে মানুষ, তোমরা ছেলে আমার খালাতো ভাই গুঞ্জনকে দেখে কি করবে? এটা আসলে হাদিসে নাই রহিমা, মেয়ে মানুষে একটা পরপুরুষকে দেখা, এটা বলছে, এটা গুনাহ হবে। তখন এই কথা বলার পরে ঠিক আছে কাকে দেখলে গুনাহ হবে, আপনার ভাইকে? বলে হ্যাঁ, ওকে দেখলে গুনাহ হবে তোমাদের। তখন বলছে তাহলে আমরা দেখলে যদি, আমরা মেয়ে মানুষ, আপনার ভাইকে দেখলে যদি গুনাহ হয়, সমস্যা হয়, তাহলে আপনার ভাইকে আপনার আপনাদের যে স্বামী আপনাদের সব বোনদের স্বামীর সাথে পাঠান, আর আমরাও আমার আমি আমার স্বামীকে পাঠাই, আমার বরাপার স্বামীকেও পাঠাই, তো পুরুষরা পুরুষদেরকে যা দেখে আসুক, আপনার ভাইকে দেখে আসুক, এটা বলছে। তখন তারপরে যে আমার রুমি খালাম্মা বলল যে খালাম্মার যে খালা খালা
তারপরে
হ্যাঁ ছেলের গার্জেনরা
গুঞ্জনের মা,
গুঞ্জনের মা আর এই যে আমার রুমি খালাম্মা ওনার খালা আর ওনার আছে অসুস্থ হয়ে পড়ছে কয়েকজন, বলছে ছেলে দেখবে এখন আমরা কি করব, ছেলে দেখে যদি পছন্দ না করে তো এটা ওনারা ওনারা কথা বলছে, তো বলার পরে তারপর ওনারা আমার বোনরা দিক দিয়া বোন জামেরা খুব চাপ দিছে দেখার জন্য, তো ওনারা সাপ্তাহ খানিকের মতোই অসুস্থ হয়ে পড়ছে, তারপরে সাপ্তাহে ওনাদের বলছে তারপর ওনারা অসুস্থই থাকে, তারপরে বোনরা ওনারা অসুস্থ হয়ে পড়ছে, বোনরা বোন জামেরা দুলাভেরা দেখতে চাইছে ওনাদেরকে দেখায় নাই ছেলে, তারপরে আমাকে বলছে আমরা তো দেখতে চাইতেছি দেখাইতেছে না কারণটা কি বুঝতেছি না, তো তুই একটু খালাম্মাকে বুঝায় বলবি যে খালাম্মা আমি আমার সাথে যাকে দিয়ে দিবেন আপনার খালাতো ভাই আমি তাকে দেখব, তখন আমি দেখতে চাইছি তখন ওনার ওই একই কথা যে তুমি হাজেরা বিয়ের আগেই দেখবা বিয়ে হয় না এখনো এটা তো আসলে নিয়ম নাই বিয়ের আগে একটা ছেলেকে দেখা তোমার, তখন আমি বললাম যে আমার সাথে কার আমার সাথে যা বিয়ে হবে তাকে আমি দেখবো না, না দেখে কি বিয়ে হয়, আমার বোনরা বলছে ছেলে না দেখা এটা কেমন বিয়ে হইতেছে বুঝি না, তো আমাকে বলছে আপনার ভাইকে দেখানোর জন্য, আমি আপনাদের বাসায় আসতেছি আপনার ভাইকে খবর দিয়ে আনেন আমি দেখব, পরে বলছে হাজেরা এখন আইসো না অন্য সময় আইসো, তো অন্য একদিন আমাকে খবর দিছে আমি গেছি, তো ওই দিন যাওয়ার পরে শুক্রবার দিনটা, তো ওই দিন যাওয়ার পরে ছেলের যে মা ওই মা আসছে আর কয়েকজন আসছে আমাকে দেখার জন্য, ওইখানে রুমি খালাম্মা বাড্ডা পোস্ট অফিস গলি মেফ্লাওয়ার স্কুলের সাথে যে টাওয়ারওয়ালা বিল্ডিংটা আষ্ট শনির বাসার নাম্বার, তো ওইখান থেকে রুমি খালাম্মা বনশ্রী ইব্লকে ওনার বোনের বাসায় চলে যায় রুজি খালাম্মার বাসায়, ওইখানে এসে যে বনশ্রী ইব্লক দুই নাম্বার গলি দুই নাম্বার বাসা নাদিম সুপার স্টোরে তিনতলায় থাকে, তো ওইখানে আমি আমার বোনদেরকে নিয়ে গেলাম, তো বলছে যে কি ব্যাপার হাজারা তুমি কি একা আসতেছো, আমি ফোন দিয়ে বললাম যে না আমার বোনদেরকে নিয়ে আসতেছি, বলে না তোমার বোনদেরকে নিয়ে এসো তোমার বোনদেরকে আইনো না হাজারা সমস্যা আছে, আমি বলছি কি সমস্যা আছে, বলছে না তুমি একা আসবা, তখন আমার বোনদেরকে আমি মানা করে দিছি যে আপা আপনাদের যাইতে মানা করছে ওনারা খুব রাগ করতেছে আমার একা যাইতে হবে, বলছে বলছে ঠিক আছে আমাদের যখন যাইতে মানা করছে তাহলে তুই যাই দেখ তুই দেখলো তো বুঝবি, তখন ওই দিন ওনারা তো মিরপুরে থাকতো এই রংপুরে থেকে পরে মিরপুরে আসছে বেড়াইতে ছেলে বিয়ে করাবের জন্য এই রুমি খালাম্মার খালা খালাতো ভাই, তো ওই মিরপুরে থাকে তখন ওনার যে ভাই গুঞ্জন নাম ওনার ভাইকে মিরপুরে রাইখে আসছে, ওনার খালা আসছে আর কয়েকজন মানুষ আর কি সাথে আনছে আমাকে দেখতে আসছে বনশ্রী ব্লকে, তো ওইখানে আমাকে দেখছে আমাকে প্রশ্ন করছে তুমি কি করো, তো ওনারাও বলল রুমি খালাম্মারা যে আমাদের মেয়েটা কিন্তু খুব সুইট দেখতে খুব ভালো খুব লক্ষ্মী মেয়েটা এই কথা বলছে, তখন আসরের নামাজের সময় হয়ে গেছে তখন বলছে তুই কি নামাজ পড়ছিস, আমি বলছি না, তো আমি ঘরে দুইটা আমি ছেলের যে মা আমার রুমি খালাম্মার যে খালা ওনাদেরকে আরো ঘরে কয়েকজন মেহমান ছিল সবাইকে সালাম দিলাম, তখন বলছে ও মা মেয়েটা তো আসলেই অনেক সুইট মেয়েটা খুব ভালো মেয়ে মেয়েটাকে আসলে আমাদের পছন্দ হয়েছে,
তখন কি আপনি ছেলেটাকে দেখেছেন,
না তখন ছেলেকে নিয়ে আসে নাই,
তখন ছেলেকে নিয়ে আসে নাই,
না ছেলেকে দেখায় নাই,
ভেরি ইন্টারেস্টিং প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ হাজেরা তার জীবনের গল্প আজকে এখানে বলতে এসেছে, আমরা তার জীবনের গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবো, হাজেরার সাথে আরো বেশ কয়েকজন আছে তাদেরকে কোনো একটা সময় অনুষ্ঠানের কোনো একটা ফাঁকে কানেক্ট করবো আমাদের এই অনুষ্ঠানটিতে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, যারা ওকে দেখতে চান কিছু বলতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/
এখন সময় রাত একটা। প্রপার্টি লেপস ব্যবহার করুন নির্ভাবনের।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। সময় রাত একটা, অনেক গভীর রাত, এবং যারা গরমে মানে হাঁসপাস করছেন তাদের জন্য তো আসলে রাতটা যত বেশি হয়েছে কিন্তু যন্ত্রণাটা ততটা বাড়ছে, কারণ হয়তো অনেকেরই অফিস যেতে হবে সকালবেলা, কিন্তু ভালো করে ঘুম হচ্ছে না। এবং ঢাকার বাইরে থেকে একেবারে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, কানেক্ট আছেন আমাদের ফেসবুকের সাথে, আমাদের রেডিওর সাথে, তারা হয়তো কিছুটা স্বস্তির মধ্যে আছেন। আমরা ঠিক জানি না বৈশাখটা আসলে কে কিভাবে উদযাপন করছেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে, এই কারণে যে এত রাতে এত গরম সহ্য করেও যারা রেডিওটি শুনছেন এবং এই হাজিরার জীবনের গল্পটা শুনছেন, এবং তাদের সবার প্রতি আমরা রিকোয়েস্ট করছি অনুষ্ঠানটি একেবারে শেষ পর্যন্ত শোনার জন্য। যাই হোক, আমরা হাজিরার কাছে আবারও ফিরতে চাই কথা না বাড়িয়ে। হাজিরা, আমরা যেখানটায় ছিলাম তারপর?
তারপরে রুজি খালাম্মার বাসায় গেলাম, পরে নামাজের সময় হয়ে গেছে, তখন বলছে আচ্ছা নামাজটা সারি সবাই। হ্যাঁ, পরে সবাই নামাজ পড়লো, নামাজের শেষে দিয়ে পরে নাস্তা দিছে, তখন নাস্তা খাইতেছে আর কথা জিজ্ঞেস করতেছে যে মা তোমার নাম কি, তুমি পড়াশোনা কতটুকু করছো, বাসা কোথায়, কয় ভাই কয় বোন। রুমি খালাম্মার খালা আমাকে প্রশ্ন করতেছে। পরে এক রুমে থেকে আরেক রুমে যাই কেন জিজ্ঞেস করলাম যে আপনার ভাই আসে নাই, পরে বলছে না আমার ভাই তো আসে নাই। পরে বলছে কেন, আপনার ভাইয়ের তো আসার কথা ছিল আজকে। তখন বলতেছে থাকে এখন বেশি প্রশ্ন করিস না, কথা বলিস না, মেহমান আসছে, ওনারা শুনলে মাইন্ড করবে আর বলবে, মনে করবে তুই অনেক পাকনা, এটা বলছে। আমি আর বেশি প্রশ্ন করি নাই। তো ওই দিন বলছে যে আমার বোনদেরকে জানাবে যে কোন দিন আমার বোনদের সাথে কথা বলবে, সরাসরি পাকা কথা দিতে যাবে। আমাকে বললো যে হাজারা দেখ একটা একটু সমস্যা হয়ে গেল। আমি বললাম কি, ওই দিন তো আমি চলে আসলাম, পরে আরেকদিন গেছি, আমাকে খবর দিয়ে নিছে, এমন রুজি খালাম্মার বাসায় কাজকাম করে দিলাম, আর বলতেছে রুমি খালাম্মাও গেছে বাড্ডা থেকে, বলতেছে যে তোর বোনটা তো আমি ফোনে কথা বলছি, নাজমা রহিমা তোরা পারা সবাই রাজি আমার ভাইয়ের সাথে দিবে বিয়ে। আমি বললাম দিবে সেটা তো বুঝলাম, কিন্তু আপনার ভাইকেই তো দেখাইলেন না, খালি বলেন আপনার ভাই গুঞ্জন ভাইয়ের বউ হবো। আপনার গুঞ্জন ভাইটা কোথায় আমি তো দেখলামই না, একটু দেখাইলে ভালো হইতো না? আমার বোন বোন জামাইদেরকে না ওনাদেরকে না হয় নাই দেখাইলেন, কিন্তু আমি তো সংসার করব, ওনার সাথে যার সাথে বিয়ে হবে সংসার করবো, তাকে একটু দেখলে ভালো হইতো না? তখন বলছে আমার ভাই কি ল্যাংরা লোলা পাগল, ওকে এত দেখা দেখির কি আছে, একবারে বিয়ে হলে বিয়ের পরে দেখবি। তখন ওই দিনও ওনারা দেখায় নাই ওনার ভাইকে, আরেক দিন আমাকে খবর দিয়ে নিছে, তো ওই দিন আর ওনারা বলে নাই যে আমার ভাই আসতে তো দেখা যা। তো ওই দিন আমি জিজ্ঞেস করলাম যে খালাম্মা ঘরের ভিতর দিয়ে একটা ছেলে হাঁটাহাঁটি করতেছে আর উকি ঝুঁকি মারতেছে, কি জানি দেখতেছে আমার দিকে তাকায়, ওইটা আপনি কি লাগে? বলে আমাদের আত্মীয়, ওনারা পরিচয় দেয় নাই ওনার ভাই ওইটা। তো ওই দিন আমাকে বলে নাই, তো আমি আর বেশি কিছু ওইটা নিয়ে
ওই ছেলেকে নিয়ে মাথাও ঘামাই
না, মাথা ঘামাইনি। তো পরে পরবর্তীতে আরেকদিন আমাকে খবর দিছে ছেলের মা আসছে আর ছেলে আসছে আমাকে দেখতে, পরে আমার বোনরাও গেছিল এইখান এই ধানমন্ডি থেকে, এক বোন বড় বোন নাজমা নাম এই আপাও গেছে, আর কাঁঠালবাগান থেকে আরেক বোন রহিমা উনিও গেছে, কিন্তু ওনাদেরকে ছেলে দেখায় নাই, ওনারা দেখতে চাইছিল দেখায় নাই। পরে আমাকে একটা রুমে বসাইছে, ছেলেকেও বসাইছে, পরে ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি, চুপ করে আসছে, তখন বলতেছে হাজেরা তোমাকে জিজ্ঞেস করতেছে নাম বলো তোমার। পরে বললাম আমার নাম হাজেরা, বললো গুঞ্জন তুমি জিজ্ঞেস করো যে তুমি কি করো, ওনারা শিখায় শিখায় দিতেছে আর ওই ছেলে আমাকে প্রশ্ন করতেছে। তখন আমি চিন্তা করে দেখতেছি যে চিন্তা করতেছি যে ওনার ভাইকে শিখায় দেয় কেন, তখন বলতেছে পরে বললো আর কি ওনার ভাই লাজুক, তো ওই মুহূর্তে বললো যে তুমি সুন্দর করে কথা জিজ্ঞেস করো যে হাজেরা তুমি কি করো, পড়াশোনা কতটুকু করছো, রুজি খালাম্মা রুমি খালাম্মা শিখাই দিতেছে। তখন আমাকে জিজ্ঞেস করলো হাজেরা তুমি কি করো, পড়াশোনা কতটুকু করছো, পরে আমি বলছি আমি পড়াশোনা করি নাই, আমি আরবি পড়ছিলাম অল্প কিছু, পরে আমার পড়া বন্ধ হয়ে গেছে, এখন আমি কিছুই পড়ি না, এটা বলছি। তখন ওই মুহূর্তে আমাকে আবার জিজ্ঞেস করলো হাজেরা তোর কি কোনো প্রশ্ন করার আছে, থাকলে তুই প্রশ্ন করতে পারিস আমার ভাইকে। ওনারা যে আগে শিখাই দিস ওনার ভাইকে এটাও আমি জানতাম না, পরে শুনছি, বলছে গুঞ্জন হাজেরা তো মূরক্ষ, ওর সাথে হিন্দিতে কথা বলবে, তুমি যে কটা কথা বলবে বেশি বলবে না, বেশি কথা বললে বুঝে ফেলবে তোমার যে সমস্যাগুলো, এটা বলছে। তো ছেলে আমাকে বলতেছে হাম নেহি খায়েঙ্গি মুঝে মাফ করেঙ্গি মে আন্দারে যাওঙ্গি কেউ মুঝে পেরেশান করতে হো, এসব আবল তাবল বলতেছে আমাকে। তখন আমি ভয় পাই, আমি ওইখানে টানলাম কতক্ষণ, ভয় পাইছি আমি যে এগুলো কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না। তখন বলতেছে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে দেখা হয়েছে। ছেলে বলতেছে মানে খুব রাগ হয়ে গেছে যে আমি মেয়ের সাথে কথা বলতে পারি নাই ভালো করে, তোমরা মেয়েটাকে নিয়ে গেলা কেন, খুব পাগলামি করতেছে। পরে বলতেছে বাবা তুমি নামাজ পড়ে আসো, গুঞ্জন তুমি নামাজ পড়ে আসো, নামাজের পরে আবার দেখাবো। এটা বলছে। তখন এই নামাজের পরে আর দেখায় নাই, আমাকে আর দেখায় নাই। পরে তারপর আমিও আরো কয়েকবার দেখতে চাইছি, ওনারা দেখায় নাই। তারপর ওই অবস্থায় আমার বোনরাও দেখেনি, শুধু আমি একটু দেখছি ওই যে দু এক মিনিট, এর ভিতর ওনারা আমাকে আংটি পরাই ফেলছে মাগরিবের নামাজের পরে।
মানে আপনার কোনো আত্মীয়-স্বজন ছিল না ওখানে? ছিল
না, ওখানে শুধু দুই বোন ছিল।
দুই বোন ছিল তো? ওকে, আপনি আংটি পরে ফেললেন, আপনি গিয়ে বললেন না যে পোলা এরকম এরকম করছে, আপনি যেটা বলছিলেন যে উদ্ভট আচরণ করছে, আপনি আপনার বোনদেরকে গিয়ে বললেন না এটা?
না, এটা আমি রুমি খালাম্মাকে সরাসরি প্রশ্ন করছি, মানে আরেক রুমি নিয়ে, খালাম্মা আপনার ভাই এমন এমন পাগলামি করতেছে কেন? ওই বলছে আসলে কি আমার ভাইটা খুব লাজুক তো, আর ও লজ্জা পায়, দেখছিস না প্রথম প্রথম তোকে প্রশ্ন করতে পারে নাই।
ও ওকে, আপনাকে একটা কিছু বুঝিয়েছে তারা?
হ্যাঁ,
আমরাও কিছুটা কনফিউজ ছিলাম। হ্যাঁ বলেন। তারপর
তো এই কথা বলার পরে ওনারা বলছে আমার খালাতো ভাই অনেক সরল সোজা, যাই হোক তোকে দেখছে, তোর চোখ দিটা খুব সুন্দর। পাগলামি করতেছে দেখার জন্য, এটা দিয়ে আমাকে ওনারা বুঝ দিছে। তারপর ওনারা একদিন কাঁঠাল বাগান আসে, আসার পরে পাকা কথা দিতে আসে, ওই দিন ছেলে দেখতে চাইছে আমার বোন বোন জামাইরা দোলাবেরা দেখতে চাইছে, ওনাদেরকে ছেলে দেখাবে বলে দেখায় না, আনে না ওই দিন। বলছে খালাম্মা আপনার ভাইকে কিন্তু নিয়ে আসবেন পাকা কথা দিন, অবশ্যই নিয়ে আসবেন। তো এর আগে পাকা কথা দিতে আসবে আসবে এর ভিতরে বলতেছে, হাজেরা আমি তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না, তোর বোনদেরকে যেভাবে পারিস একটু ম্যানেজ কর, আসলে আমরা জানি যে তোরা অনেক গরিব বস্তির ভিতরে থাকিস, আমার খালাও জানে, আমার বোন রোজিও জানে, আমিও জানি, কিন্তু আমার যে খালা তোর শাশুড়ি হবে যে, ওনার যে শ্বশুর বাড়ির মানুষ ওনারা তো জানে না, দেখা যাবে কি ওনারা যদি দেখতে আসে তখন ওনাদের সাথের মানুষ ওনারা বিয়ে ভাঙানি দিবে, এটা বলছে। তো বলার পর আমি বলছি আমি কি করতে পারি এখানে? তখন ওনারা বলছে তোর বোনদের সাথে কথা বল যে ফেলাত বাসা থেকে উঠাই দিতে, দেখ বস্তি থেকে উঠাই নিলে আমার খালার মনের ভিতরে একটা খুঁতখুঁতি থেকে যাবে সারা জীবনের জন্য, আর তুইও কোনোদিন মাথা উঁচা করে বড় কথা বলতে পারবি না বুক ফুলায়, এই কথাটা বলছে রুমি খালাম্মা। তখন বলছে যে খালাম্মা আপনার খালা তো ভাই খালাম্মা খালু সবাই বড় লোক, আমি তো বড় লোক না, আমি গরিব, আমি যে বস্তির ভিতরে থাকি ওই বস্তির থেকে ওনারা নিবে, বস্তির মেয়েটা জানে, আমি মনে করি বস্তির থেকে দেখে নিয়ে যাওয়াই ভালো, এটা বলছি। তো বলার পরে বলছে না এটা আসলে মানে ওনারা কিন্তু কিন্তু করতেছে, বলছে তোর বোনদেরকে তুই রাজি করা, আমি বলছি আমার বোনরা এটা রাজি হবে না, কারণ এখানে টাকা পয়সা খরচ হবে এটা ওনারা চাইবে না। পরে বলছে নাম্বার দেন ওনাদের সাথে কথা বলি, পরে নাম্বার দিছে ওনাদেরকে, বলছে নাজমা রহিমা ওনাদের সাথে কথা বলছে ফোনে, কথা বলার পরে বলছে যে তোমরা যদি একটু তোমার বোনকে তোমাদের বাসা থেকে উঠাই দিতা, আমরা কিছু খাবো না, আমাদের জন্য কোনো আয়োজন করতে হবে না, শুধু কোন রকম আমরা সুন্নত তরিকা বিয়েটা বিয়ে পরাইতে আসবো, বিয়েটা পরাই চলে যাবো, এটা বলছে। তো বলার পরে পাকা কথা দিন আসছে, ওই দিনও খেয়ে গেছে ২০ জনের মতো, বিয়ের পরে যে বিয়েটা যে ঠিক হয় তখন ওই মুহূর্তে আমি চিন্তায় পড়ে গেছি যে আমার মানে অনুষ্ঠান যদি কইরা দেয়, বলছে অনুষ্ঠান করে উঠায় দিতে তোমার বোনকে উঠায় দিবা অনুষ্ঠান কইরা, তখন বলছে খালাম্মা আমরা আপনারা তো বুঝেনি যে আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো, এটা রুমি খালাম্মাকে বললো আমার আরেক বোন রহিমা আপা। তখন বলছে তোমরা টেনশন করো না, খাওয়ার কোনো আয়োজন করো না, শুধু আমরা আসবো বিয়েটা পরে চলে যাবো, বিয়ে পরে আসবো, বিয়ে পরে চলে যাবো, আর কোনো ঝামেলা তোমাদের করা লাগবে না, এটা বলছে। তো আবার ওনারা আবার এই কথা বইলা পরে আবার বলছে যে আমরা বিয়েতে এতজন যাবো, তোমরা একটু ভালো কিছু রান্না করো, বুঝছেন, এইভাবে বললো ভাইয়া। তো বলার পরে আমার বোন বোনের জামাই ওনার ওনাদের তো আত্মীয় স্বজন অনেক ভালো অবস্থা, শাশুড়ি খালা শাশুড়ি ননদ দেবর সবার কাছ থেকে অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে ১,০০,০০০ টাকার মতো জাকাত উঠায়, ১,০০,০০০ টাকার মতো জাকাত উঠায় ওই টাকাটা দিয়েই আমাকে দিয়ে দিয়ে আমার শ্বশুর বাড়ির ওনাদের হাতে তুলে দেয়। এর আগে ওনাদেরকে ৪০,০০০ টাকা দেওয়া হয় যখন আমাকে উঠায় দেয়, তারপরে ওনারা বাসায় নিয়ে আসে আমাকে, আর ওনারা বিয়ের দিন আমাকে দেয় দুই হাতে ৪টা চুড়ি আর নেকলেস কানের দুল বিয়ের নাকের ফুল।
কত সালে বিয়ে হলো আপনার?
এটা গতবারে ডিসেম্বরের ৫ তারিখে বিয়ে হয়েছে আমার,
২০১৫ সালের ডিসেম্বর।
জি,
২০১৫ সালের ডিসেম্বর নাকি ২০১৪ সালের ডিসেম্বর?
১৪ হবে,
২০১৪ সালের ডিসেম্বর। ওকে,
ডিসেম্বরের ৫ তারিখে আমাদের বিয়ে হয়েছে। পরে এই কাঁঠাল বাগানের থেকে বিয়ে মানে আমাকে উঠাই দিছে, তারপরে আমাকে মিরপুর চৌধুরী বাড়ি নিয়ে গেছে আমাদের চাচা শ্বশুর, ওইখানে আমাকে নিয়ে যায়।
আচ্ছা,
পরে ওইখানে আমার শাশুড়ি কয়েক মাস থাকেন, কিন্তু আমার বিয়ের পরে যে নতুন নতুন অবস্থায় ২-৩ দিন আমার শাশুড়ি শুধু নামাজ পড়ার জন্য ডাক দিছে, হ্যাঁ নামাজ পড়ার জন্য বলছে যে হাজারা উঠো যে নামাজ পড়ো, তারপর আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে বলছে যে আসো রান্নাঘরে আসো। পরে আমি গেলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো তুমি কি নাস্তা বানাইতে পারো, রুটি বানাইতে পারো, সবজি বানাইতে পারো, আমাকে প্রশ্ন করতেছে। পরে বলছি যে মা আমি তো এগুলা পারি না, আমি শিখে নিব, এটা বলছি। তো দুই তিন দিন ভালোই ব্যবহার করলো, তারপরে তিন চার দিনের মাথায় আমার যে দেওর নিককর নাম আমার স্বামী যে ছোট ভাই, উনি বলতেছে আম্মু তুমি কেন রান্না করে, তুমি কেন কাজ করতেছো? বলে বাবা চুপ করো, ঘরে বলে আমি না করলে কে করবে, কেন গুঞ্জনের বউ করবে, তুমি কেন কাজ করবে, তুমি একটা কাজও করবে না, গুঞ্জনের বউ কাজ করবে, ওরে আনসো তো কাজ করানোর জন্য, ও কাজ করবে না। ওরে বলে বাবা আস্তে কথা বলো, তোমার ভাবি শুনবে, পাশের রুমে আছে, এই কথা বলছে। তো এই কথা বলার পরে এমন তিন দিন চার দিনের মাথা যায়, তারপরে যখন পাঁচ ছয় দিনের মাথা যায় তখন আমাকে বলে যে নাস্তা চাইছে, নাস্তা দিতে আমার একটু দেরি হয়েছে, লেবুর শরবত বানাইতেছি দেওয়ার জন্য। পরে সে আমাকে গালি দিচ্ছে, বাচ্চা বাচ্চা বলে গালি দিচ্ছে, এত সময় লাগে, এটা বললো লেবুর শরবত বেলে শরবত সে একসাথে খাবে, ওদিকে আবার নাস্তাও বানাইতেছি। পরে এইভাবে আমার শাশুড়ি দুই সাত তারিখে বিয়ের পরে ভালো ব্যবহার করে, আর আমি বিয়ের দিন থেকে আমি চিন্তা করতাম যে ওই বিয়ের আগে দেখতে এসে যেমন হিন্দিতে কথা বলতেছে, বাসুর ঘরে সে হিন্দিতেই কথা বলতেছে, হাম নেই খাইঙ্গি মুঝে মাফ করেঙ্গি ম্যান দারে যাওঙ্গি। তখন আমি বলতেছি আপনি হিন্দিতে কথা বলতেছেন, আমি তো বুঝতেছি না, আমি তো লেখাপড়া কম করছি, আমি এগুলো বুঝি না, বাংলায় বলেন। তো আবার উনি ওইগুলাই বলতেছে বারবার, পরে দেখি কেমন কেমন জানি করতেছে উনি, ওনার ব্যবহার আচরণ কেমন কেমন জানি। তো এমন করার পরে এমন করতে করতে দুই সপ্তাহ গেল, দুই সপ্তাহ পরে এই বিয়ের পরপর থেকে দেখি যে উনি, এখানে একটু ভুল হয়েছে বলতে, যে বিয়ে হয়েছে পরে হওয়ার দু একদিন পর থেকে দেখি আমার স্বামী উনি পায়খানা ঘাটে, এক আঙ্গুল দিয়ে ঘাটে, পাঁচ আঙ্গুলে লাগায় আর নাকের ময়লা খায় আর লঙ্গি খুলা বসে থাকে। সে মানুষ আসলে মানুষের সামনে উনার সেন্স থাকে না, সে লঙ্গি খুলে দাঁড়ায় থাকে। তখন আমি বলি যে লঙ্গি ঠিক করেন, লঙ্গি ঠিক করেন, এইসব কি মানুষ আসতেছে দেখতে, ওনারা কি মনে করবে? তখন আমি এতবার যে ওনাকে বলতেছি, দশ বারো বার বলা হয়েছে, তারপর উনি লঙ্গি ঠিক করে না। পরে আমি খুব রাগ হয়ে গেছি, রাগ করছি এত যে আপনি লঙ্গি ঠিক করতেছেন না কেন, এই যে মহিলারা আসতেছে ওনারা দেখবে, শরম না, একটা খেজি দিছি, পরে লঙ্গি ঠিক করছে উনি। তো এই যে পায়খানা গাঁট, তো এমন নোংরামি গুলা ওনার ভিতরে দেখতাম, দাঁত ব্রাশ করতো না ঠিক মতো। তো এইগুলা দেখার পরে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছি যে মা আপনার ছেলের কি কোনো সমস্যা আছে? তখন বলে কি না কোনো সমস্যা নেই, তাহলে আপনার ছেলে এগুলা ঘাটে কেন এইভাবে? তখন বলতেছে মা ওকে একটু শিখায় পরে আমিও, ও আসলে সরল সোজা তো বুঝে না, ওকে একটু বুঝায় নিও, তুমি একটু মানায় নিও। তুমি বলছি যে আমি তো জীবনে দেখি নাই যে মানুষ এইগুলা এত নোংরামি করতে পারে। বলছে মা এইভাবে আমার ছেলের নামে বললো না, আমার খারাপ লাগে, সে খুব রাগ করে বললো। তারপরে এইভাবে নামাজ পড়ি, কাজ করি, আমার শাশুড়িও দেখি ফজরের নামাজ পড়তে উঠা উনি আমাকে গালাগালি করে, আমার স্বামীকেও গালাগালি করে, আমাকেও। বাচ্চারা শুনতে, বাচ্চারা এখনো উঠে না গুমটিকা, জমিদারের বাচ্চারা এইভাবে উনি গালাগালি করে। তখন আমি জিজ্ঞেস করি যে মা আপনি এইভাবে গালাগালি করেন কেন, আমি তো বুঝি না, আপনি আমাকে একটু বোঝা দিন, এইভাবে বলছি ওনাকে। তো এমন পরে বিয়ের এক মাস পরে আমার বাচ্চা কনসিভ করে। তো বাচ্চা কনসিভ করার পরে আমার শাশুড়ি আমাকে বলে যে হাজেরা তুমি তোমার বাপের বাড়ি যাও, গিয়ে কয়দিন বেড়ায় আসো। তখন আমি বললাম যে মা বাপের বাড়ি কেন যাব, মা যাব। বলে না তুমি কালকেই যাও, গিয়ে তোমার ভাইয়ের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে আসবা। উনি আমাকে বাচ্চা কনসিভ করার কথা শুনা উনি খুশি হয় নাই, উনি খুব রাগ, উনি আমাকে বলে তিন লাখ টাকা নিয়ে আসতে বাপের বাড়ি থেকে। তখন আমি বললাম যে মা আমি তিন লাখ টাকা কোথায় পাবো, আপনারা তো জানেন আমরা অনেক গরিব, আপনারা দুই চারজন দুই চার পাঁচজন গেলে যে আমরা দাওয়াত করে খাওয়াবো, আমাদের সেই ক্ষমতাও নাই, সেই ক্ষমতা নাই দেখেই তো আমার বোনের বাসার থেকে আমাকে উঠাই দিচ্ছে, আপনি তো সবকিছু যাইনি আনছেন আমাকে। তখন উনি বলতেছে যে না তোমাকে আমি যেটা বলছি সেটা শুনো। তখন কয়েকবার উনি আমাকে মা মা করে বললো আমি যেটা বলছি সেটা শুনবে, কালকে গিয়ে তোমার ভাইকে তিন লাখ টাকা ওনার কাছ থেকে ওর কাছ থেকে চাই আনবা, আলমগীরের কাছ থেকে। তখন আমি বলছি মা আমি আমার ভাইকে এগুলো বলতে পারবো না, তো বলতে পারবো না এই কথা বলছি। আর আমার দেওয়ার আবার এদিক দিয়ে একটা কাহিনী করছে কি, আমার স্বামীকে বলে গুঞ্জন এদিকে আসো, তুই লেখাপড়া জানিস না, টাকা পয়সা হিসাব করতে জানিস না, তুই কি করবি, এখন বিয়ে করছিস, বউ আছে, দুদিন পরে বাচ্চা হবে, এগুলোর কিভাবে খাওয়াবি, কাজকাম করবি না? বলে হ্যাঁ ইনশাল্লাহ করবো, তুই সংসার চালাবি কিভাবে, তুই তো কিছুই করিস না, কিভাবে চলবি? বলে আল্লাহ চালাবে, ওর বাচ্চা পালবি কিভাবে, বাচ্চাকে খাওয়াবি কি? বলছে আল্লাহই খাওয়াবে। এই দুইটা কথা বলছে, পরে দেখি আমাকে বলে যে তোমার কাজ শিখতে হবে, সেলাই কাজ শিখতে হবে, গুঞ্জন তোমারও কাজ করতে হবে, এইভাবে এভাবে কাজের জন্য আমাকে প্রেশার দেয়, আমি নতুন বউ, আমাকে বাইরে যাওয়ার জন্য, সেলাই কাজ করার জন্য, বিভিন্ন কাজের জন্য আমাকে খুব প্রেশার দেয়। আর ওনারা যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, ওনারা খালি কথার দোষ ধরে, কথার সোতা তালাশ করে, এই কাজ হইতেছে না, এইটা হইতেছে না, নতুন বউ আমার মতো কারেন্টের মতো চলবে, এটা তো লুজ কেন, লেট লুজ, আমি লুজ নিয়ে চলি, এগুলা বলছে। তো বলছি মা আমি আসলে বুঝি না, আমার এগুলো একটু বুঝতে সময় লাগবে, এটা বলছি। তখন ওনার মুখের উপরে কেন বললাম, উনি বলে এক লাইন বেশি বোঝে সব সময়। তখন আমাকে টাচ করে একটা চর মারছে, আমার দেওয়ার মাঝখান থেকে আইসা রান্নাঘরে এক রুমের থেকে আরেক রুমে আমার জামাই বসা, তো উনিও শুনছে যে আমাকে রান্নাঘরে গিয়ে আমাকে একটা চর মেরা দিছে আমার দেওয়ার। আমার আম্মু মুখে মুখে কেন কথা বলছিস, আমার আম্মু কোনো কিছু বলে কোনো কথা উত্তর দিবি না, চুপচাপ যেভাবে কাজ করতে বলে সেভাবে করে যাবি, এই কথা বলছে। তো এই কথা বলার পরে তারপরে আমার স্বামীকে কয়েকদিন পড়তে বসেছে, ওনাকে হিসাব শিখায়, ওনাকে হিসাব শিখায় যে গুঞ্জন 100 টাকা থেকে 20 টাকা গেলে কয় টাকা থাকে। তখন উনি আর বলতে পারে নাই, বলছে 50 টাকা থেকে 40 টাকা গেলে কত থাকে, এমন মানে প্রশ্ন করতেছে উত্তর দিতে পারে নাই। তখন এই কথা ওই কথা রাগ করে উনি করলো কি, বেতের লাঠি দিয়ে আমার স্বামীর গায়ে এসে ইচ্ছা মতো পিটাইলো উনি। তারপর আমি যখন একটু প্রতিবাদ করলাম তখন আমার দেওর
আমাকে একটু বলেন তো, আপনি যে বাসায় গিয়ে উঠলেন ওখানে তো আপনার শ্বশুর পাননি, আপনি পেয়েছেন
না?
আপনার শ্বশুরের কাহিনী তো আলটিমেটলি আপনি আগেই বলেছেন, সে জীবিত ছিল, তারপর সে সেকেন্ড বিয়ে করেছিল আপনার শাশুড়ি। তাহলে সেকেন্ড হাজবেন্ডটা কোথায় ছিল?
এটা ছিল ওই চৌধুরী বাড়ি, যেটা বিয়ের পরে আমাকে মিরপুরে উঠাই নিয়েছে, ওইখানে মানে আমার বিয়ের আগে আমার ওই শ্বশুর মারা যায়, আমার আপন শ্বশুর, কিন্তু আমি আমার শ্বশুরকে দেখি নাই।
আমি বুঝি নাই, আপনাকে বললো যেটা যে ওনার খালা যেটা, সেটা হচ্ছে যে মানে রুমি, রুমি নামে যে ভদ্র মহিলা ছিল উনি আপনাকে যেটা বলেছে যে আপনার শাশুড়ির একটা বিয়ে হয়েছিল, সে অবস্থায় সে ওখান থেকে ডিভোর্স না নিয়ে আরেকটা বিয়ে করেছে। তাহলে আপনি আপন শ্বশুর কাকে বলছেন, প্রথমটাকে না
আমার শ্বশুর আমি পাই নাই গিয়া,
প্রথমটাকে বলছেন না দ্বিতীয়টাকে বলছেন?
প্রথমটাকে বলছেন, প্রথমটাকে বলছেন।
সেটা আমার, সেটা নিয়ে আমার কোনো আগ্রহ নাই। দ্বিতীয় যাকে বিয়ে করেছে উনি কোথায় ছিল?
উনি রংপুরে ছিল।
উনি রংপুরে ছিল, আচ্ছা। আর ওনারা ঢাকায় কোথায় কোথায় থাকতো?
ওনারা মিরপুরে।
মিরপুরে কোথায় তুললো?
মিরপুরে চৌধুরী বাড়ি নিয়ে উঠছে প্রথম কলে।
বাড়িতে কি ওনারা ভাড়া থাকতো না নিজের বাড়ি?
ওইটা আমার শাশুড়ি ভাসুরের বাড়ি, আমার স্বামী যে ওনার চাচা, ওনারা বাচ্চা নাই,
ওনারা বেঁচে নাই
না,
চাচা কাকি মারা গেছে, উনি দখল থাকতো, দখল করতো
না, ওই বাসায় নিস্তলা ভাড়া দিয়ে থাকতো ওনারা।
ওই বাসার নিস্তলাতে আপনার শাশুড়িরা ভাড়া দিয়ে থাকতো?
হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তো ওই বাসাতে সব কাণ্ড ঘটছে।
হ্যাঁ।
আচ্ছা, তো ওখানে গিয়ে আপনি কি পেলেন? ওরা মোটামুটি ধনী ছিল না মধ্যবিত্ত ছিল, কি কেমন ওদের আয় রোজগার কি ছিল?
ওনাদের অবস্থা আমি আসলে দেখলাম ভালোই, ওনাদের আত্মীয় স্বজন আইসা টাকা পয়সা দেওয়া যায়। আমার যে একটা
নিজের কোন আয় রোজগার নাই?
না,
নিজের কোন আয় রোজগার?
আমার দেওরটা চাকরি করত বাইং হাউসে।
ওই দুই ভাই তোরা, আপনার জামাই এবং তার ছোটটা, কিন্তু আলটিমেটলি ওদের ওই ওই বাইং হাউসে কাজ করছে, এছাড়া তেমন কোনো আয় রোজগার নাই?
না।
আচ্ছা ওকে, বলেন তারপর কি হলো?
তারপরে এমন করতে হতে যে কয়দিন এমন আমার শাশুড়ির সাথে থাকলাম, বিয়ের পরে কয়েক মাসই থাকলাম, কিন্তু উনি দুদিন পরে পরে এমন ওই মারধর করে উনি আবার আমার ননাসরা আসে, যখন শুনছে যে আমি বাচ্চা কনসিভ করছি তখন আমার ননাসরা আইসা আমাকে কথায় কথায় মারধর করে। তখন বলছে যে খালাম্মা আমার মা নাই বাপ নাই, আপনাদেরকে আমি এত ফেরেস্তার মতো জানি, এত ভালো আপনারা, আপনারা কেন আমাকে এইভাবে মারধর করে টাকার জন্য চাপ দিতেছেন, আমি কোথায় পাবো বলছে। আর আমি বলছি আমার ভাই বোনদের কাছে আমি যা টাকার কথা বলতে পারবো না, কারণ ওনারা জানে আপনারা ফেরেস্তার মতো মানুষ, আপনারা তো বিয়ের আগেই বলছেন আমরা কিছু চাই না, কিছু নিবো না, পারলে আরো দিব। কিন্তু ওই বিয়ের দিনে আমাকে তো ওই কিছু গয়না দিছিল, আর আমাদের ফ্যামিলির দিক দিয়ে 40,000 টাকা ওনাদেরকে দিছিল। ওই 40,000 টাকা পাওয়ার পর আমি চিন্তা করলাম যে মনে হয় ওইটার কারণে ওনাদের একটু লোভ লাগছে মনে করছে যে টাকার জন্য। এদিকে আবার আমার ছোট ভাই তো বিমার কাজ করে, বিমা করায় মানুষকে, তো মনে করে যে অনেক টাকা পয়সা যখন ও ঘাটে লাড়াচাড়া করে তখন ভাবছে যে এটা ওর টাকা, মনে করছে অনেক টাকা বেতন পায় আমার ভাই, লাখ লাখ টাকা বেতন পায়। আসলে আমার ভাই তো লাখ লাখ টাকা বেতন পায় না, ও 6,000 টাকা বেতন পায়। তো জনগণের টাকা যেগুলা ওর কাছে থাকে ওগুলো একটা টাকা যদি হারা যায় দিয়ে দিবা নিজের গাড়ি দিয়া এগুলা।
যাই হোক, আপনাকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল?
হ্যাঁ, তো যৌতুকের জন্য এরকম চাপ দিত প্রায় 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 সময় কয়েকদিন পরে পরে আমাকে বের করে।
এরকম যে ঘটনাগুলো ঘটছিল সেই মুহূর্তে আপনি রুমি খালার কাছে জাননি, আপনাকে যে এই কাজটা কর করলো?
হ্যাঁ, রুমি খালা আমাকে বলছি, ওনারা ব্যাপারটা ওনাদেরকে জানাইলাম আমি ফোন দিয়ে, আমার শাশুড়ি যখন বাজারে গেছে তখন আমি বলছি যে খালাম্মা এই ঘটনা এমন এমন করতেছে, আমাকে টাকার জন্য চাপ দিতেছে। তখন আমার ননাসরা বললো কি টাকা চা এটা দিলেই তো পারো, হয়তো কি গুঞ্জনদের নিয়ে একটা মদির দোকান নিয়ে আর কি বৈশা ব্যবসা করতে পারতি।
ঠিক আছে, এবং এটা আসলে কি হয় সেটা দেখার জন্য আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে জীবনের গল্প বলার জন্য এখানে আছে হাজেরা। হ্যাঁ, ছোট্ট একটা বিরতি, এবং সবাইকে বারবার আহ্বান জানাচ্ছি ফেসবুকে কানেক্ট থাকার জন্য। ফেসবুকে একটি ভিডিও, বিশেষ ভিডিও আপলোড করা হবে গল্পের প্রাসঙ্গিকতায়, ঠিক যেখানটায় প্রয়োজন হবে আশা করছি। আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি, আর ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kebria.rj। পেজটি আছে, ইয়েস, আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। হ্যাঁ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পার্মানেন্টলি এখানে মেম্বার হয়ে যাবেন। আর সবার প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা ফেসবুকে অপ্রাসঙ্গিক বিভিন্ন রকমের কমেন্টস করেন, আপনি হয়তো জানবেনই না যে আপনি কখন ব্যান হয়ে গেছেন। যারা এই ধরনের অপ্রাসঙ্গিক করেন এবং যেগুলো স্ট্যাটাসের সাথে মানানসই না, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, তারা যদি ব্যান হতে চান তাহলে করেন, আমাদের কোনো আপত্তি নেই। ওকে, ফিরছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আরো একবার স্বাগত। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে আমি আরজে কিবরিয়া আছি এখানে, এবং হাজেরা তার জীবনের গল্প বলছে। আমরা কথা না বাড়িয়ে হাজেরার কাছে আবারও ফিরতে চাই। হাজেরা, আমরা যেখানটায় ছিলাম, হ্যাঁ, তারপরে
এমন চাপ দিত সবসময়, কিন্তু একদিন বিয়ের কয়েক মাস পরে আমি আসছি, আমার বাপের বাড়ি যাইতে চাই আমার স্বামীকে নিয়ে। তখন ওনারা বলছে কি যে না, গুঞ্জনকে তোমার সাথে পাঠানো যাবে না। বলছি মা, আপনার ছেলেকে দেন, আমরা কয়েকদিন যা বেড়ে আসি বাপের বাড়ি। বলছে না, আমার ছেলেকে নিয়ে যাও না, যাইতে হয় তুমি যে একা গিয়ে বেড়ে আসো। তখন রুমি খালাম ওনাদেরকে ফোন দিয়ে বলতেছে যে রুমি রুজি, হাজারা তোর বাপের বাড়ি যাইতে চেয়েছে গুঞ্জন কিনা, এখন তুই কি বলিস, ওর সাথে কি গুঞ্জনকে পাঠানোটা ঠিক হবে? যদি এক একটা কথা বললা হাজারার মন নষ্ট করে দেয়, হাজারা যদি আমার ছেলেকে ফেলে রেখে চলে যায়, এই কথা বলছে। তখন আমি সন্দেহ করতেছি, যে আমি অনেকবারই সন্দেহ করছি যে আমার স্বামী কেমন জানি বিয়ের পর থেকে কয়েক মাসে এমন দেখে পাগলামি ওনার কিছুতেই ঠিক হয় না। আমার শাশুড়ি বলে ঠিক হয়ে যাবে, কিন্তু এইসব দেখে কিছুই ঠিক হয় না। তখন আমি বললাম যে আমার বাচ্চা পেটে আসার 5-6 মাস পরে, তখন আমি বললাম যে মা, আরো কয়েকবার বলছি বাইরে মানুষ বলে, আমি শুনছি আপনার ছেলে নাকি প্রতিবন্ধী, এটা কি সত্য? ওনারা বলেন না, এটা মিথ্যা কথা, আমার ছেলে সরল সোজা। তোমার আসলে আমি বলছি তো সরল সোজা হইলে মানুষ প্রতিবন্ধী বলবে কেন? সরল সোজার প্রতিবন্ধী তো এক না মা। তখন বলছে মানুষ বলে, মানুষ তো কত কথাই বলে, এত কথা দিকে কান দেওয়ার দরকার কি? মানুষ তো চাইবে তোমার সংসার ভাঙ্গা দেওয়ার জন্য। তো আমার শাশুড়ি এই কথার কথা বইলা আমাকে এইভাবে বুঝ দিত। তারপরে আমার বাপের বাড়ি আমি কিছুদিন পরে যাই, তো আমার স্বামীকে নিয়ে আমি রামপুরা বেড়াইতে আসছি। হ্যাঁ, ওনাকে নিয়ে আমি বাসে আসছি, পরে আমাদের বাসার মানুষও বলতেছে যে ছেলে কোনো সমস্যা আছে নাকি, হাজারা তোমার স্বামী কি প্রতিবন্ধী? পরে আমি বলছি মানুষ তো বলে সবাই প্রতিবন্ধী, আমিও শুনছি অনেক মানুষ বলছে, কিন্তু এটা তো আমার শাশুড়ি ননাস কেউই স্বীকার করেন এই কথাটা, বলে সরল সোজা। পরে এইভাবে বাসায় গিয়ে আমার স্বামীকে নিয়ে আমাদের বাপের বাড়ি গিয়া আমরা বাপের বাড়ি এক সপ্তাহ বেড়ায় আসলাম। তো আসার পরে কয়েকদিন পরে আবার আমাকে এটা নিয়ে চাপ দিছে, তো ওনাদের আরো ভাগ্না ভাগ্নিরা আসছে, আইসা ভাগ্নারা চলে গেছে, ননাস ননাসের জামাইরা, ওনারা খুব চেঁচাচেঁচি করছে, রাগ করছে, যে কটা টাকা দিয়ে দিলে তো একটা ব্যবসা ধরাই দিব, এত টাকা কোথায় পাবো? তখন আমি বললাম যে মা, আপনাদের তো আমি শুনছি বিয়ের আগে রুমি খালামা বলছিল যে অনেক টাকা পয়সা আছে, একটা মোদির দোকান দিয়ে দিবে, আপনার ছেলে ব্যবসা করবে। তো আমি তো আপনার ছেলের ব্যবসার কোনো কিছুই দেখি না, শুধু আপনার ছেলের পাগলামি দেখি। তো এই কথা বলার, এটা আমি আমার শাশুড়ির কাছে বলছি আমি। এই কথা বলার পরে আমার শাশুড়ি রাগ কইরা সে আমাকে মারধর করে, হাতে মোচরা ওই আমার ননাসের সামনে, আমার হাতে মোচর মারছে আর কয়েকটা থাপ্পড় মারছে, বলছে দেয়া দবলি। উনি এগুলা বইলা বলছে যে বাইরের মানুষ জানি কোনো কথা না শুনে। তো বাচ্চা হওয়ার 3 মাস আগে আমি আমার বাপের বাড়ি, আমার শাশুড়ি বলছে ওই টাকার জন্য আমার ননাস ননাসের জামাইরা ওনারা আমাকে বনশ্রী ব্লকে আমাকে খবর দিয়ে নিয়ে যায়। ওইখানে আমি গেছি, যাওয়ার পরে এক কথা দুই কথা এই যৌতুক যৌতুক করার পরে 3 লাখ টাকার কথা নিয়ে এক পর্যায়ে অনেক তর্ক হয়। তো তর্ক হওয়ার পরে ওনারা সবাই আমাকে চর থাপ্পড় মারে। তো এই অবস্থায় ওনারা আমাকে, আমি বাপের বাড়ি গেলাম, 3 মাস আমার বাচ্চাটা পেটে নিয়ে আমি 3 মাস থাকলাম ডেলিভারি হওয়ার আগে। তো এটার খরচ ওনারা দেয় নাই, ওই যে আমি একটু তর্ক করছি এই কারণে আমার শাশুড়ি কোনো খবরই নেয় নাই, ননাসরাও খবর নেয় না, কিছুই জানে না, কিছুই বোঝে না।
তখন আপনি থাকতেন কই?
তখন আমি রামপুরা বাপের বাড়িতে।
ওই আপনার হাজবেন্ড কি নিয়েই?
না, আমার, আমি একা।
ওকে,
তো আমি 3 মাস বাচ্চা হওয়ার আগে আমি এইভাবে আর কি বাপের বাড়ি থাকি।
বাপের বাড়ি বলতে তো আপনার বাপের বাড়ি না, আপনার ভাইয়ের কাছে?
হ্যাঁ, আমার ভাইয়ের কাছে, আমার মা বাপ নেই, ছোট ভাই আছে ওর,
ওর কাছে।
হ্যাঁ, ওর কাছে গিয়ে আমি প্রায় 3 মাস থাকলাম। তা যখন হওয়ার সময় হয়েছে তখন আমার ননাস শাশুড়ি ওনারা আসছে হসপিটালে। আসার পরে আমাকে ওইখানে আমার সিজার হয়, আমি 3 দিন থাকি। তো 3 দিনের দিন রাত্রে আবার আমার চাচা শ্বশুর মারা গেছে, এই খবর পাইয়া উনি সকালবেলা 4 দিনের দিনে আমাকে মিরপুরে আমাকে নিয়ে আসে।
আচ্ছা,
মিরপুরে নিয়ে আসে এই নয়াটোলা থেকে, রামপুরা থেকে নিয়ে ওই মিরপুরে আর কি যায়, সিএনজিতে করে যায়। তখন আমাকে বাসায় নিয়ে আমাকে কাজের জন্য প্রেশার দিছে যাওয়ার সাথে সাথে, যে ঘরটা গুছাও, ভাত তরকারি রান্না করো, আর কাপড় চোপড় যেগুলো ময়লা সেগুলো দেখা ধো, এইগুলার জন্য প্রেশার দিছে। আমি তো তখন আমার অবস্থা অনেক খারাপ, আর ওই যে সিএনজি দিয়ে আমি ঝাঁকি খেয়ে গেছি এইভাবে, তখন এই যে চার দিনের দিনে আমাকে এইভাবে প্রেশার দিছে, আমি আসলে কাপড় চোপড় ধুইতে পারি নাই, কিন্তু আমি ভাত তরকারি যতটুকু পারছি রান্না করছি, বাথরুমে কাপড় আছে, বোয়া বিদায় করে দিছে উনি আমার ওই সময়। তখন আমার স্বামীকে চাপ দেয় আর আমাকে চাপ দেয় কাজ করানোর জন্য। আমার শিলের জায়গাটা মানে অনেকখানি প্রায় এক আঙ্গুলের মতো এই শিলির থুইটা গল গলায় রক্ত পড়তে থাকে। তখন তখন আমি আমার কষ্টের কথা আমার ভাই বোনদেরকে আমি বলতে পারি না, যে আমার শাশুড়ি আমাকে এইভাবে এত কষ্ট আমাকে কেন দিতেছে। সে উনি বলতেছে যে এগুলা করিস না কেন, এটা করিস না কেন, ওইটা করিস না কেন। তখন আমি বললাম যে মা আমাকে আমার কেমন জানি লাগতেছে, মা আমার মাথা ঘুরাইতেছে, আমি কাজ করতে পারতেছি না। তখন উনি বলতেছে আমি ঝুমার বাসায় যাচ্ছি, আমি আইসা জানি দেখি দুই বালতি কাপড় ভিজানো আছে, এগুলো তুমি ধুয়ে ফেলবা। তখন এই যে তিন দিনের মাথায় আমার স্বামীকে আমি দেখাইলাম যে দেখো আমার এই জায়গা দিয়া আমার শিলের জায়গা দিয়ে অনেক রক্ত পড়তেছে। তখন আমার স্বামী এতই অবজ, সে ওই অবস্থায় আমার সাথে মানে কি বলবো, উনি আমার সাথে থাকতে চাইতেছে,
মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছে।
হ্যাঁ, তখন আমি আমার শাশুড়িকে আমি ফোন দিতেছি বারবার, আমার তখন বলতেছি কি হয়েছে, বারবার কেন ফোন দিতেছো, তুমি এত ডিস্টার্ব করতেছো কেন, এক জায়গায় আসলে কি বলার সাথে সাথে কি চলে যাওয়া যায়। পরে আমাকে ওই অবস্থায় আমার বাচ্চার যখন 20 দিন বয়স, ওইখান থেকে গাজীপুরে নিয়ে যায়, গাজীপুরে 18 দিনের বাচ্চা নিয়ে আমি যাই মিরপুরে থেকে। তখন ওইখানে যাওয়ার পরে
গাজীপুরে কে থাকতো,
গাজীপুরে আমার আরেক ননাস রুমি খালাম্মার আরেক বোন আরেক ভাগ্নির জামাই রুমি,
ওখানে নিয়ে যায় আপনাকে।
হ্যাঁ, ওইখানে গাজীপুরে নিয়ে যায়, ওইখানে মুরগির ফার্ম করবে বলছে, ওইখানে শাক গাছ শাকসবজি লাগায় ওনারা খাবে, আর আমাদের অবস্থা নাকি পাল্টাই দিবে এটা বলছে।
মানে আপনাদের দুজনকে নিয়ে যায় নাকি আপনার শাশুড়ি সহ পুরো ফ্যামিলি?
হ্যাঁ হ্যাঁ,
পুরো ফ্যামিলি চলে যায়,
পুরো ফ্যামিলি চলে যায় আমরা। আর আমার দেওর বিদেশ চলে যায়, বিদেশ যাওয়ার পরেই আমরা এই মিরপুরে থেকে গাজীপুরে চলে যাই, আমার বাচ্চা 18 দিন বয়স তখন।
ওকে ওকে,
তো ওইখানে যাওয়ার পরে দেখি আমাকে অত্যাচারটা আরো বেশি করতেছে ওনারা, তো এমন কইরা টাকার জন্য দেখি চাপ দেয়। আর কথায় কথায় উনি আমার শাশুড়ি আমার ননাস ননাস তিনজন যে ননাস আছে, ননাস ননাসের জামাইরা আমার মুখের ভিতরে গামছা ঢুকাইয়া হাত পা বাইন্দা পরে আমার আমাকে কিলাইতো আর ঘুষাইতো। ওনারা বলতো যে তোরে এমন জায়গায় মারবো যাতে তুই কাউকে দেখাইতে না পারিস। আমার শাশুড়ি পাশে থেকে উনি আমাকে আমার ননাসদেরকে শিখাই দিত আর উনিও আমাকে সাথে সাথে মারতো।
আপনার জামাই কি করতো যখন আপনার গায়ে হাত তুলতো, ও কি করতো?
দরজা বন্ধ করে পিটাইতো, আমার স্বামী তখন বসে থাকতো,
দরজা বন্ধ করে পিটাতো
মানে? হ্যাঁ, আমার স্বামীর সামনে মারতো।
আচ্ছা, তো
বাইরের মানুষ শুনবে, বাইরের শব্দ যাবে, ওই কারণে আমাকে ঘরে এইভাবে দরজা বন্ধ করে ওনারা আমাকে পিটাইতো।
আর আপনার স্বামী তখন?
আমার স্বামী বলতো আম্মু আমার আমার ওয়াইফকে তুমি মাইরো না, আপু দুলাবে তোমরা মাইরো না। তখন বলতো যে তুই কোনো কথা বললে কথাবার্তা তুইও মাইর খাবি। তখন আমার স্বামী ভয়ে কিছু বলতো না।
আপনি কি ততদিনও বুঝতে পারেননি যে আপনার হাজবেন্ড প্রতিবন্ধী?
হ্যাঁ, পরে আমি বুঝতে পারছি।
তখন বুঝতে পারার পর আপনি কি করলেন?
তখন আমার বিয়ের এক বছর পরে যখন আমার বাচ্চা স্বামী নিয়ে আমার ভাইয়ের ঘরে এসে উঠি, তখন বাচ্চার যখন 2 মাস হয়, তখন আমি গ্রিন রোডের থেকে আমার কাজীর যে বিয়ে পড়াইছে আমার কাবিননামাটা উঠায় নিয়ে আসছি। তখন উঠে আইনা দেখি যে আমার এই কাবিননামার ভিতরে এত চিটারি যে আমার শ্বশুর বাড়ির নাম ঠিকানা নাই, গয়না দেওয়া লেখা যে 50,000 বেলমোহর, আবার গয়না দিছে সুদে আসলে উসুল লেখা, আবার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ছেড়া দিতে পারবে এই কথা বলছে। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করছি তুমি কি এইসব বিষয়ে কিছু জানো, কাজীর সামনে যখন বিয়েটা পড়াইছিল। তখন বলছে আমি তো বেশি কিছু বলতে পারবো না, আমার সামনে আমি যতটুকু শুনছি আমার বরিশালে যে আমার মামা থাকে, ওই মামা আমার আপু দুলা ভাইরা আমার আম্মু আর ওনার যে ফুপাতো ভাই থাকে ওনারা ওনারা কাজীরে নাকি অনেক টাকা খাওয়াইছে, বলছে আপনাকে যত টাকা লাগে আপনাকে দিব, কিন্তু কাবিন দুর্বল করে দিবেন যাতে মেয়ে ছেলেকে কোনোদিনও পালায় রেখা চলে যেতে না পারে। তখন এই যে কাবিন নামা উঠাইয়া পরে আমি এগুলো জানতে পারি। তখন ওই মুহূর্তে আমার বোনদেরকে বললাম আপা আপনারা একটু ফোন দিয়ে খবর নেন। ফোন দিয়ে আমার বোনরা বলছে যে খালাম্মা এইভাবে আমার বোনটাকে এইভাবে আপনার ভাইয়ের সাথে দিলেন, আমার বোনটাকে বিয়ে দিয়ে এখন এইভাবে অমানসিক অত্যাচার করে এইভাবে যে বাইর করে দিলেন ঘরের থেকে, এটা কি আসলে একটা সমাধানে আসা উচিত না, এইভাবে বলছে। তো বলার পরে ওনারা বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে একটা সমাধানে আসা উচিত। তখন 3 মাসে যখন পড়ছে তখন বনশ্রী ব্লকে ওনার বোন বোনজামেরা ওনারা সবাই আসছে, আসার পরে আমার বোনদেরকে বলতেছে যে ও হাজারা আমার খালাকে অনেক টর্চার করে। হ্যাঁ, কি টর্চার করে সেটার বলতে পারে নাই, বলছে যে আমি অনেক ওনাদের সাথে মুখের ভাষা খারাপ করছি, অপমান করছি, গাজীপুরে নাকি ওনাদের মান সম্মান শেষ করে দিছি। এটা আমার রুমি খালাম্মার যে আরেকটা বোন রুচি নাম, উনি বলছে এই কথা। তো এই কথা বলার, এই কথার কথা আমি মাপতেছি বারবার। আমার বড় বোন যেই বোন সবার বড়, নাজমার নাম, বড় বোন আরেক বোন, উনি গেছে আর আমি গেছি। তো যাওয়ার পরে আমিও মাপ চাইতেছি বারবার, আমার ওই দুই বোনও মাপ চাইতেছে, খালাম্মা সংসারে তেমন ছোটখাটো সমস্যা নিয়ে তো ঝগড়া কাজা লাগতেই পারে, রাগারাগি হইতেই পারে। তো খালাম্মা আমাদের তো মা বাপ নেই, আপনি তো জানেন, আপনি তো সব, আপনি দায়িত্ব যেমনে পারেনি তো এটা ম্যানেজ করেন। এটা আমার বোনের হয়ে আমি মাপ চাইতেছি, এটা পরবর্তীতে আর হবে না। আমার বোন আর কোনোদিন মুখে মুখে তর্ক করবে না। তখন ওই মতো ওনারা বলতেছে যে আমার ভাইয়ের সাথে সংসার করতে হইলে লিখিত দিয়া সাদা কাগজে বনসই দিয়া তারপরে ওই গাজীপুরে দিয়া সংসার করতে হবে, এই কথা বলছে।
বনসইটা কিসের?
এটা মানে আমাকে যদি মাইরা ফেলে, এই যে মারধর করে, আমি যাতে আমাকে মাইরা ফেলাইলো জানি, পুলিশ আইসা জানি, কিছু করতে না পারে ওনাদের। তখন আমি ওইখানে কথা উঠাইলাম যে আপনারা বলছিলেন বিয়ের আগে যে আমার খালা, আমার খালাতো ভাই ওনারা এত ভালো, বিয়ের আগে বলছিলেন একরকম, আমি বিয়ের পরে দেখি আরেক রকম। আসলে আপনি যা বলছিলেন ঠিকই বলছেন, যে বাটি চালান দিল সারা বাংলাদেশে আপনার খালার মতো একটা মানুষ পাবো না। আসলে আপনার খালা যে একটা কি জিনিস, এরা আমার, আমি আসলে চিনা ফলাইছি, এই কথা বলছি। এই কথা বলার পরে আমার দুই বোনের সামনে আমার ওই ননাসগুলা আমাকে, ওই বনশ্রী বলোকে, ওনারা আমাকে মারধর করে। তো মারধর করে আর আমি তখন আমি বলছি যে আমি, আপনারা এইভাবে আমাকে টর্চার করতেছেন, মারধর করতেছেন, আমি কিন্তু কেস করব। তো কেস করব, আমার কাবিন যে এত দুর্বল সেটা তো আমি বুঝতে পারি নাই। পরে এই দুর্বলের কারণে যে আমি কোনো জায়গায় বিচার পাবো না, এটা আমি পরে বুঝলাম। উনি বলছে তুই কেস করবি, যা কর, আমাদের দুইটা গার্মেন্টস আছে, আরো একটা গার্মেন্টস গাজীপুরে ঘরের পিছনে উঠাচ্ছি, আমাদের টাকা পয়সার অভাব নাই, তুই কেস মামলা করবি, তোর মতো 100 জনকে আমরা কিনতে পারি, এই কথা বলছে। তুই যদি 5 টাকা খরচ করিস, আমরা 500 টাকা আমরা পুলিশের পিছনে, উকিলের পিছনে খরচ করবো। তা আমি রামপুরা থানায় গেলাম, ওনারা আমার স্বামীকে নিয়ে গেছি, আমার স্বামী বলে অন্য একটা পুলিশকে যে স্যার আমি আমার মার বিরুদ্ধে অভিযোগ করতে চাই। তখন ওই পুলিশে বলছে যে মার বিরুদ্ধে অভিযোগ, আই বের হয়ে যাও, মার বিরুদ্ধে কিসের অভিযোগ? তখন ওই দিন স্বামীকে নিয়ে গেছে, এইভাবে বলার পরে ওনারা আর অভিযোগটা লেখে নাই, পাগল মনে করা আমার স্বামীকে আমাকে বের করে দিছে রামপুরা থানা থেকে। পরে আরেকদিন আমার স্বামীকে বাসায় রেখে আমি দুইজন আমাদের বাসা থেকে নিয়ে গেলাম, একজন মহিলা আর একজন পুরুষ, ওনাদেরকে বলছি আপনারা আমার একটু জিটিডা করে দেন।
মানে আপনি চাচ্ছিলেন কি আপনার শাশুড়ির বাসায় ফিরে যেতে?
হ্যাঁ, আমি ফিরে যেতে চাইছিলাম।
আচ্ছা,
আমার স্বামী বাচ্চা নেই, আমার শাশুড়ির
জন্য আপনি পুলিশ পর্যন্ত গেছেন?
আমি থানায় গেছি, পরে ওই যে একদিন
পুলিশ এটা নিচ্ছে না। হ্যাঁ বলেন, তারপর আরেকজনকে সাথে করে নিয়ে গেলেন?
পরে আরেকজনকে নিয়ে গেছি, পরে ওনারা অভিযোগ লেখছে ওইখানে। আমি
জিডি করলেন কেন? আপনি তো থানায় মামলা করবেন, আপনি জিডি কেন করলেন?
মামলা করার মতো টাকা ছিল না আমার কাছে, টাকা চাইছে ওনারা। বলছি, আমি বলছি যে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের নামে আমি কেস করতে চাই, মামলা করতে চাই। তখন বলছে যে টাকা লাগবে, টাকা ছাড়া তো মামলা হয় না, এই কথা বলছে ওনারা। আমি সাধারণ ডায়েট এই কারণেই করছি, আমি এটা বলতে ভুলে গেছি যে ওনারা প্রায় সময় আমাকে মাইরা ফেলানোর হুমকি দিত,
সে কারণে আপনি জিডি করেন। ওকে, ঠিক আছে, বলেন। তারপর
এই জিডিটা করছি, করার পরে আমি বেলি রোডে আমি সমিতিতে গেছিলাম। তো ওইখানে গেছি, ওইখানে আমার কেসটা লিখতে চায় না, ওনারা কেসটা নিতে চায় না, তোমার কাবিন দুর্বল, আমরা যে কারণে আমরা ওনাদের নামে অভিযোগটা আমরা নিতে পারতেছি না। তো ওনাদের নামে যদি আমরা কেস লিখি, ওনাদেরকে যদি ওনাদের নামে কেস করি, তাহলে আমরা উল্টা কেস খাবো, এই কথা বলছে। যেহেতু তোমার স্বামী প্রতিবন্ধী।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই এখানে একটা মিউট শব্দ শুনেছেন, আসলে এখানে আমরা উনি একটা সংস্থার কথা বলেছেন, আইনি সংস্থা, সেই সংস্থার সংস্থানের নামটি আমরা এখানে মিউট করে দিয়েছি, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। উনি আসলে কি করেছেন বা করেন কিনা সেটা আসলে ওই সংস্থার ইংলিশ থেকে আমরা আসলে ইনভেস্টিগেট করেও আসিনি, উনি ওনার মতো করে বলছেন, সে অর্থে ওই সংস্থাটির নাম এখানে প্রচার করা সম্ভব নয়, এতে করে ওই সংস্থাটির সুনাম ক্ষুণ্ণ হতে পারে। ঠিক আছে, কিন্তু উনি ওনার জায়গা থেকে এটা করেছেন, ওনার ভাষণ অনুযায়ী আমরা সেটা প্রচার করছি। ওকে, বলুন। তারপরে
বেলি রোডের থেকে আমাকে পাঠাইলো যে তুমি সেগুনবাগিচা অফিসে যাও, ওইখানে গেলে তুমি তোমার স্বামীর ভাগের সয় সম্পদ, টাকা পয়সা, তোমার স্বামী যে 7.5 লাখ টাকা যেটা তোমার স্বামীর নামে ছিল, স্বামীর নামে যে সয় সম্পদ টাকা পয়সা এগুলো সবই পাবা, তোমার তোমরা ভরণ পোষণও পাবা, যে গয়না রাইখা দিছে মারধর করে কায়রা টাকা পয়সা রাইখা দিছে এগুলাও পাবা। আমার এইগুলা বলছে, বলার পরে আমি আমাকে ওই সমিতির থেকে আমাকে অফিসে পাঠানো হয়।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আরো বেশ কিছু মিউট শব্দ পেয়েছেন ওখানে, উনি আরো বেশ কয়েকটি আইনি সংস্থার কথা বলছেন, মানে ওনার পক্ষ থেকে আসলে যা যা করা সম্ভব, থানাতে উনি এটা আশ্রয় না পেয়ে, মানে কোনো সুবিচার না পেয়ে, উনি যেভাবে আসলে নারী অধিকারের জন্য বাংলাদেশের বিভিন্ন এনজিও কাজ করছে, আইনি সংস্থা আছে, তাদের দ্বারস্থ হচ্ছিলেন, বেশ কিছু নাম এখানে এসছে, আমরা নামগুলো প্রচার করছি না, কারণ তাদের অনেক অনেক গুড রেকর্ড আছে, আমরা চাই না তাদের সুনাম ক্ষুণ্ণ হোক। তবে যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সে কারণেই আসলে নামগুলো প্রচার সম্ভব নয়, এবং উনি ওনার জায়গা থেকে ওনার মতো করে বলছেন, সুতরাং আমরা বিষয়গুলোকে ওনার ভাষ্য অনুযায়ী এখানে প্রচার করছি। এটা আসলে আমাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো নেগেটিভ বা পজিটিভ তাদের সম্পর্কে কিছুই আমরা বলতে চাই না, যে কারণে আমরা এখানে সংস্থাগুলোর নাম মিউট করছি, কারণ এই সংস্থাগুলোতে গিয়ে অনেকেই অনেক উপকার পেয়েছেন, সুতরাং তাদের সুনাম ক্ষুণ্ণ হোক সেটা আমরা চাই না। তবে তারা যে তাদের কাজের জায়গাতে একেবারে স্বয়ংসম্পূর্ণ তাও আমরা বলবো না, কারণ ওখানে গিয়ে অনেকেই কাজ হয়তো বা এই হাজিরার মতো অনেকেরই অবস্থা হয়েছে, যে কারণে আমরা প্রচারও করতে চাই, তবে সেটা নাম হিসেবে না, স্টোরি হিসেবে। ওকে বলুন, তারপর
তারপর ওইখান থেকে আমি সেগুনবাগিচার অফিস থেকে আমি যাই জজ কোডে, আমি ওই পর্যন্ত আমি শেষ মুহূর্তে আমি দেখে আসলাম, যে আমি দেখতে চাইছিলাম যে আসলে এটা শেষটা কোথায় আছে, আমি শেষটা দেখব।
আসলে আমরাও শেষটা দেখতে চাই, তবে শেষের জন্য ছোট্ট আরেকটা বিরতি, মাত্র পাঁচ মিনিটের, তারপরে আমরা শেষ পার্টে ফিরব। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো ইট 920, আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি, ফিরছি ঠিক পাঁচ মিনিট পর।
হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একেবারে শেষাংশে ফিরে এসেছি, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে বিনীতভাবে ধন্যবাদ, এবং একই সাথে অনুরোধ করব শেষ পর্যন্ত শোনার জন্য। হাজির আমরা যেখানটায় ছিলাম, বলুন তারপর।
তারপরে শেষ মুহূর্তে আমি ওই জজ কোর্ট পর্যন্ত গিয়ে আসলাম, ওইখানেও বিচার পাই নাই, তো না পাওয়াতে আমি আমার স্বামী বাচ্চা নিয়ে কিছুতেই চলতে পারতেছিলাম না। তখন এদিক দিয়ে আবার আমার ভাই বোনরা আমাকে খুব প্রেশার দিল যে ওনারা এইভাবে চিটারি করে বিয়ে দিছে, বাইর করে দিছে, ওনার ছেলে ওনার ছেলের বউ নাতি সুদ্ধা বের করে দিছে, ওনারা রাখে না আমরা কেন রাখবো, তোকে রাখার জন্য আমরা এত ঠেকি নাই। তখন আমার বোন জামাইরা আমার ভাই ওনারা আমাকে অনেক কথা বলে, অনেক কথা শোনায়, তারপরও আমি বলি যে ভাইয়া দেখি আমি কোনো এক জায়গায় বিচার পাই কিনা, দেখি কি হয়, যে মানুষ তো সবাই খারাপ না, দেখি আমার বিচার তো পাবো ইনশাল্লাহ, আল্লাহ বিচার পাওয়া দিব। তখন এইটা মনে কইরা যে একটা বিচার পাইলে আমি যদি আল্লাহ একটা সমস্যার সমাধান কইরা দেন, তারপর আমি আমার বাচ্চা নিয়ে স্বামী নিয়ে আমি কোনো জায়গায় পইরা থাকবো, মানে কোনো কিছু ব্যবস্থা নেওয়া পর্যন্ত আমাকে বাইর করে দিস না, আমার ছোট ভাইকে বললাম। তখন তারপরে প্রায় সময় এ নিয়ে ঝগড়া হইতো, আমার ভাই বোনরা আমাকে বাইর করে দিতে চাইতো, তারপরে স্বামী বাচ্চা নিয়ে চলতে পারতেছিলাম না, তখন বলে আপনার স্বামী কোনো কাজ কাম করে না, এর যে রাখবেন কি কারণে রাখবেন, আপনি থাকেন কোনো সমস্যা নেই, আপনি আপনার বাচ্চা স্বামী জাগো যাদের ছেলে যাদের নাতি তাদের কাছে পাঠায় দেন, আপনি ওদেরকে দিয়া পরে আপনি কাজ করে খান, এই কথা আমার ভাই বলছে, আমার বোনরা বলছে। এই কথা বলার পরে আমি বলছি যে আমার স্বামী বাচ্চা দিয়ে দিব, স্বামী বাচ্চা শুদ্ধাই তো আমার শাশুড়ি আমাকে বের করে দিছে, আমি কোথায় যাবো, এরা রাইখে কি করবেন, এত আপনার কাজ করে কাজ করে তো খাওয়াইতে পারবোই না, ভিক্ষা করে যে খাবো এটাও পারবো না, এই কথা আমাকে বলছে। তখন আমি আমার স্বামীকে বললাম যে তুমি কি আমাকে ভিক্ষা করে খাওয়াইতে পারবা, তখন আমার স্বামী বলে কি হ্যাঁ পারবো। তারপর থেকে আমি আমাদের বাসায় কিভাবে ভিক্ষা করব, তখন প্রথম অবস্থায় আমাদের বাসায় একজনকে বললাম যে আমার স্বামীকে একটু সাহায্য উঠায় দেন, এই কথা বলার পরে উনি আমার স্বামীকে নিয়ে মহল্লা থেকে কয়েকটা দোকানে থেকে কিছু সাহায্য উনি আমাদেরকে উঠায় দেয়। তারপরে এইভাবে আমার স্বামীকে নিয়ে বাচ্চা নিয়ে তারপরে আমি দু একদিন এইভাবে নিকেতন এই মৌচাক এখানে ওইখানে সাহায্যের জন্য বের হই, দেখি আমাদেরকে সাহায্য কেউ দিতে চায় না।
কেন দিতে চায় না?
সাহায্য দিতে চান, অনেকে বলে আমার স্বামী নাকি সুস্থ, যে বুঝে আমার স্বামী অসুস্থ সে সাহায্য দেয়, যে না বুঝে সে আমার স্বামীকে মারতে আসে আর বলে সুস্থই তো দেখা যায় সুস্থই তো, হ্যাঁ ভিক্ষা করে খাও, লজ্জা সরম নাই কাজ করে খাইতে পারো না। তখন দেখি যে কোনো দিক দিয়ে কেউ সাহায্য কোনো দিকটা পাইতেছিলাম না, তখন আমার স্বামীকে বাসে রেখে ওই মুহূর্তে আবার আমার স্বামী বাচ্চা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, আর অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাচ্চাটাকে নিয়ে আমি তালিমে গেছিলাম রুমি খালাম্মাদের বাসায় যেখানে তালিম করতো, ওইখানে আমি তালিমে গিয়ে বললাম যে আমি আমার নাম হাজেরা, আমি রুমি খালাম্মার ভাইয়ের বউ, আমি এইভাবে ওনারা আমাকে এমন চিটারি করে বিয়ে দিছে, আমাকে চিটারি করে বের করে দিছে, এখন আমার স্বামী বাচ্চা নিয়ে আমি চলতে পারতেছি না, আমার স্বামী বাচ্চা অসুস্থ, আমি ডাক্তার দেখাবো, আমার সেই ক্ষমতা নেই, আপনারা আমাকে সাহায্য দেন। আমি এইভাবে হাত পাইতে আমি জীবনে কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই, আমি তখন ওই মুহূর্তে আমি তালিমে গিয়া সবার কাছে আমি হাত পাচ্ছি, তখন আমার ননাস আর অনেক মানুষ বললো যে তুমি থাকো তালিম শেষ হোক, এখন চুপ করে থাকো, তালিমের শেষে তোমাকে সাহায্য দিব। তখন এই কথা বললাম, ওনারা আমাকে সাহায্য দেয় নাই। তালিমের শেষে আমাকে বলতেছে, তুই যদি আর কখন এখানে আসিস তোকে পুলিশে দিয়ে দিব। এই কথা আমার ননা সে বলছে। পরে বুধবার আমি আরেক তালিমে এসে আমি আর অন্য আত্মীয় স্বজন যারা আমার ননা রুমি খালাম্মার বোন রুজি খালাম্মা উনাদের কাছে সাহায্য চাইছি, পরে ওনারা আমার বোন বোন জামাইদেরকে ফোন দিয়া গালাগালি করছে, খবর দিয়া রামপুরে ডাইকে না ওনাদেরকে মায়ের থেকে বেশি করে দিছে, অনেক অপমান করছে। তখন ওই মুহূর্তে আমার বোন আমাকে ফোন দিয়ে আমাকে গালাগালি করতেছে যে তোর কারণে আমার সংসারের ভিতরে আগুন লাগছে, রাস্তাঘাটে মানুষের কাছে আমি সাহায্য চাই, আমার স্বামীও চাই, আমিও চাই। আমি এইভাবে হাত পাতে ভিক্ষা চাই যে আমার স্বামী প্রতিবন্ধী, আমার স্বামী বাচ্চা কিনে আমি চলতে পারতেছি না, আপনারা আমাকে সাহায্য দেন, আপনারা আমাকে সাহায্য দেন, আপনারা সাহায্য না দিলে আমি কিভাবে চলবো। মানুষের কাছ থেকে আমার স্বামী আমার বাচ্চা নিয়ে এইভাবে আমার স্বামীও ভিক্ষা করে, মানুষের কাছ থেকে চাই আমিও চাই, এইভাবে দুজনে ভিক্ষা করে এইভাবে ওই থেকে আমরা এইভাবে চলি কোন রকম।
আপনারা লাস্ট কতদিন যাবত এভাবে ভিক্ষা করছেন?
আমার বাচ্চার বয়স যখন 3 মাস আমরা তখন থেকে আমার স্বামী বাচ্চা নিয়ে আমি ভিক্ষা করি।
আপনার বাচ্চার বয়স কত এখন?
8 মাস চলতেছে।
তারপরে 5 মাস যাবত এভাবে আপনার বিভিন্ন এলাকায় ভিক্ষা করে করে আপনারা চলছেন। আপনার ভাইয়ের বাসাতেই আপনারা এখনো আছেন?
হ্যাঁ, এইভাবে আমার ভাই দেয় কিছু সংসারে, আমি দেই কিছু, এইভাবে আমরা ভিক্ষা করে এইভাবে চলতেছি।
ওকে, আপনারা এই অনুষ্ঠানের সন্ধান পেলেন কিভাবে?
এক আপু আমাকে এখানে নিয়ে আসছে, আমি আসছি, আমি কোন জায়গায় আমি এখানে আসার আরেকজনে দেয় নাই। আমার স্বামীকে থাপ্পড় মারছে মাথায়, মারার পরে বলতেছে যে কাজ করে খাইতে পারিস না, খুব খারাপ খারাপ বাসায় গালাগালি করছে আমার স্বামীকে, বিচার সাহায্য চাইছে এই কারণে। তখন এইটা ওই আপুটার মা দেখে, দেখার পরে আমাকে বলে যে তুমি ওইখানটায় যাও, যা দেখো কোনো সাহায্য পাও কিনা। তখন আমি আমার স্বামী বাচ্চা নিয়ে ওই আপুটার সাথে আমি এখানে আসি।
মানে ওর মা আসলে অনুষ্ঠানটা শুনতো, সেই হিসেবে আপনাদেরকে এখানে রেফার করেছে এবং আপনারা এখানে যোগাযোগ করেছেন। বাকি স্টোরিটা আমি একটু বলতে চাই প্রিয় শ্রোতা। ওরা আসলে বেশ কিছুদিন যাবৎ আমার সঙ্গে যোগাযোগ করে, এটা একটা লম্বা সময় ধরে। আমি ওদেরকে স্টাডি করেছি, ওদের যেসব কাগজপত্রের কথা বলেছি, ওরা যেসব সংস্থার কাগজপত্রের কথা বলেছে, কাবিন নামার কথা বলেছে, সবগুলো আমি দেখেছি। এবং ওর হাজবেন্ড সম্পর্কে যে কথাটা বলেছে, যে ওর হাজবেন্ডকে প্রথমে দেখেই আমার সন্দেহ হয়েছিল যে এই ছেলেটাকে নিয়ে এই মহিলা কি স্টোরি বলতে এসছে, কারণ এই ছেলে তো কোনো সমস্যা নেই, এরকম সমস্যা থাকতে ওনার কি সমস্যা। কিন্তু ছেলের সঙ্গে কথা বলার পর, টুকটাক কথা বলার পরে তখনই আমি বুঝতে পারি যে উনি মানসিকভাবে প্রতিবন্ধী। এবং শুধু বুদ্ধি প্রতিবন্ধী আমি বলবো, শুধু আমার বোঝার উপরে আসলে ব্যাপারটা নির্ভর করে না। আমরা পরবর্তীতে এটা একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলি, ওনাকে পাঠানো হয় সেখানে এবং সাইকিয়াট্রিস্ট রেফার করেন যে আসলে উনি বুদ্ধি প্রতিবন্ধী। এই যে এত বড় একটা ইকুয়েশন এখন দাঁড়িয়েছে, ওর যে বলার ধরন বা বলার জায়গাটা থেকে ও যে জীবনের গল্পটা বললো এখানে, সেখান থেকে আপনি কি বলবেন, কি শিখবেন? আমরা আসলে কাউকে এখানে ছোট করতে চাইনি, কাউকে বড় করতে চাইনি, না ওনার শাশুড়িকে, না ওনাকে, কাউকে ছোট করতে চাইনি, কাউকে বড় করতে চাইনি। আমরা শুধু বলতে চেয়েছি দিস ইজ আ ট্র্যাজিক রিয়েলিটি। এবং এই মহিলার এখন কি করার আছে? ছোট এই বাচ্চাটা, আপনার বাচ্চার বয়স কত?
8 মাস চলতেছে
এবং এই বাচ্চাটাকে নিয়ে সে কোথাও কোনো কাজও করতে পারে না। তার জামাইয়ের তো প্রশ্নই ওঠে না কাজ করার, এবং তারা এখন কোন রকম ভাবে ছোট ভাইয়ের বাসায় আশ্রিতা। এদের ভবিষ্যৎটা আসলে কি সেটা আসলেই খুবই বিদারক। যেই মহিলার মাধ্যমে ওরা সংবাদ পেয়ে আজকে এখানে Hello 920 এসছে, সেই ভদ্র মহিলা আসলে Hello 920 একজন শ্রোতা। তিনি আসলে সামহাও এখানে রেফার করেছেন তার মেয়েকে দিয়ে, বেশ কয়েকবার উনি আমার সঙ্গে যোগাযোগ করে এইখানে অনেক কষ্ট করে এদেরকে পাঠিয়ে বারবার আমার সঙ্গে কথা বলিয়ে দিয়ে, তারপরে গিয়ে আমি যেটা শুনলাম সেটা পরে আমার কাছে মনে হয়েছে যে এদের স্টোরিটা আসলে Hello 920 প্রচার করা যায়। আমি দুটো বিষয় এখানে আসলে আপনাদেরকে বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই। রাস্তাঘাটে কোনো ভিক্ষুক দেখলেই সঙ্গে সঙ্গে তার উপরে আমরা চড়াও হব না। হ্যাঁ, বিশ্বাসের জায়গাটা আমাদের অনেক বেশি প্রশ্নবুদ্ধ হয়, এটা আমরা অবশ্যই জানি, কিন্তু যে কোনো ধরনের ভিক্ষুক দেখলেই আপনি সাহায্য করতে পারুন আর না পারুন, তাদের সঙ্গে দয়া করে খারাপ ব্যবহার করবেন না। এবং আপনি হয়তো বলতে পারেন যে এদের মধ্যে অনেকেই আছে চিটার বাটপার, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই চিটার বাটপার দু একজনের কারণে অনেকেই হয়তো বা থাকতে পারে যারা এদের মতো রিয়েলি ভালো, তাদের কিন্তু তাদের প্রতি কিন্তু আমরা ইনজাস্ট করছি। এক দুই নম্বর পয়েন্ট যেটি সেটা হচ্ছে যে এই মেয়েটির জন্য কি আমরা আসলে কিছু করতে পারি, এর পরিবারের জন্য কি আমরা আসলে কিছু করতে পারি? ও কতটুকু ভুল করেছে, নাকি আদৌ করেনি, না ওর আসলে কি হওয়া উচিত ছিল ভাগ্যে, সেই প্রসঙ্গ তো আপনারা পুরো স্টোরিটাই শুনলেন। ওর ভাগ্যটা আসলে এখন কোন দিকে যাবে সেটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন, কারণ দৈনন্দিন রুটি রুজির কাছে আসলে ওর কি বা করার আছে, সেখানে কি আমাদের কোনো কিছু করার আছে? যারা ওকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে চান তারা প্লিজ হেল্প হার, ওর পুরো ফ্যামিলিটাকেই আপনারা কিছুটা করুন। আমরা চাই ওদের আসলে কোনো একটা ব্যবস্থা হোক। স্টোরিটা যখন আমরা আসলে এখানে প্রচার করছিলাম তখন একটা বিষয় এখানে ঘটেছে প্রিয় শ্রোতা, এটা আসলে এই মুহূর্তে আমরা জানতে চাই। সেটা হচ্ছে ওনার যে আসলে হাজব্যান্ড তাকে আমরা স্টুডিওর বাইরে রেখেছিলাম এবং ওনার যে ছোট সন্তানটি সেটা আসলে যেই মেয়েটি আসলে ওদেরকে হেল্প করেছে তার কাছে ছিল। তো এই মুহূর্তে আমি ওনার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলতে চাই উনি স্টুডিওতে। আপনার নামটা বলেন তো একটু।
আমার নাম হচ্ছে গুঞ্জন।
গুঞ্জন, আচ্ছা, যে মহিলার সঙ্গে আপনি আজকে এখানে এসেছেন উনি আপনার কি হয়?
আমার বাবা হঠাৎ করে মারা যায় আর কি।
তো আপনার ছোট ভাই তো পড়াশোনা করেছে?
হ্যাঁ, ছোট ভাই।
তো আপনাকে পড়েনি কেন?
আমাকে পড়ায় নাই, আমার পড়া আমি স্কুলে হাঁটতে পারতাম না। স্কুলে আমাদের স্কুলে অনেক অনেক দূরে ছিল, মানে রেল স্টেশনে গেলে আমার পায়ে আর কি ব্যথা ধরে যেত আর কি।
আপনি এই লাস্ট কয়েক মাস যাবত কি ভিক্ষা টিকা করছেন রাস্তায়?
জি।
আচ্ছা, কেন করছেন?
কেন, আমার বাবাকে নিয়ে তো আমি চলতে পারতেছি না।
আচ্ছা, তো এই যে ভিক্ষা করেন লোকজন আপনাকে কি বলে?
আমার সাথে খুব খারাপ ব্যবহার করে।
কেন খারাপ ব্যবহার করে?
মানে আমি আমি বলে যে আমি দেখতে সুস্থ, হ্যাঁ, কাজকাম করে খাই, তো ভিক্ষা করো, লজ্জা করো না। কেন ইদানিং আরেকটা ঘটনা করছে, বলি?
বলুন বলুন
ভাইয়া, কিছু মনে করবেন না।
না না, বলেন, আপনি সমস্যা
যে আমার আমি আমি একজনের কাছে আমি ভিক্ষা চাই। হ্যাঁ, ভিক্ষা বলে তুমি কি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি প্রতিবন্ধী, কাজকাম করতে পারি না, আমাকে খুব বিশ্রী বা বিশ্রী ব্যবহার করছে আর কি।
তো আপনাকে যখন বিয়ে দিচ্ছিল আপনার মা,
হ্যাঁ,
আপনি কেন বিয়ে করলেন?
আমি বিয়ে করলাম।
বুঝতেন বিয়েটা কি? বিয়েটা কি বুঝতেন?
না, আমি 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 তখনও বুঝতাম না বিয়েটা কি।
আপনি যে আপনার স্ত্রী একটু আগে বলছিল আপনি হিন্দিতে কথা বলতেন, হিন্দিতে কথা বলা শিখলেন কিভাবে?
ওই যে মাঝে মাঝে ছবি টবি দেখি তো সে অন্যদের শিকার হয়ে গেছে আর কি।
আপনি আপনার স্ত্রীর সাথে এতদিন যাবৎ বাইরে আছেন, আপনার মা কাছে ফিরে যেতে ইচ্ছে করে না?
না।
কেন ইচ্ছা করে না?
আমার বউর সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, আমি সহ্য করছি, অন্য কোনো মানুষ হলে সহ্য করতে পারতো না।
আপনার কথাবার্তা তো মোটামুটি ভালোই আছে, আপনি মোটামুটি ভালোই রেসপন্স করেন। তাহলে আপনি কাজ করেন না কেন? কাজ করতে
মানে আমার প্রতিবন্ধী, আমার আমি অনেক ছোটবেলায় আমার একটা অপারেশন হয়েছে আর কি।
প্রিয় শ্রোতা, আমরা আসলে অতটা বুঝে উঠতে পারবো না। আমরা এই বিষয়ে কথা বলতে চাই ডক্টর তাজুল ইসলামের সঙ্গে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, তার কাছে উনি গিয়েছিলেন এবং উনি এই মুহূর্তে আমার সঙ্গে ফোনে কানেক্ট হবেন। উনি আসলে ওনার সম্পর্কে কিভাবে মূল্যায়ন করবেন ওনার কাছে আমরা এই বিষয়টা একটু জানতে চাই। প্রিয় শ্রোতা, আমরা ডক্টর তাজুল ইসলামকে এই মুহূর্তে ফোনে কানেক্ট করছি। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে?
শুনতে পাচ্ছি আমি।
আচ্ছা গুঞ্জন, যে আসলে আমরা যাকে মানসিক প্রতিবন্ধী বলছি এটা আসলে তো আমরা বলার অধিকার রাখি না, একজন ডক্টরই ভালো বলতে পারবেন। তো সেই জায়গাটি থেকে গত সপ্তাহে আমরা এই অতিথিকে আপনার কাছে পাঠিয়েছিলাম যার সঙ্গে আপনি সরাসরি কথা বলেছেন, আপনি কি আসলে ওনাকে প্রতিবন্ধী বলবেন? মানে মেডিকেল সায়েন্সের ভাষায় ওনার অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে ওনাকে আসলে কি বলা যায়? ওকে, তার মানে আপনি বলছেন যে মেডিকেল সায়েন্সের ভাষায় তার অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে সে আসলে বুদ্ধি প্রতিবন্ধী, তাই তো? ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় এখানে যোগ করবো প্রিয় শ্রোতা, যে মেয়েটি আসলে অক্লান্ত পরিশ্রম করে ওই এই কাপলটিকে আমাদের এখানে স্টুডিওতে নিয়ে এসছে সেই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে। আপনার নামটা একটু বলেন।
আমার নাম নীলিমা।
নীলিমা, নীলিমা, আপনি ওদেরকে নিয়ে আমাদের এখানে আসলেন, আপনার মা মূলত ওদের সন্ধান পেয়েছেন নাকি আপনিও ছিলেন?
না, আমি ছিলাম না, হাতির ঝিলে আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছিলাম, তখন আমার মা ওনাদের হাতির ঝিলে কোন এক সাইডে দেখে। তো ওনার হাজবেন্ড, হাজারের যে হাজবেন্ড, সে হয়তো বা কোনো এক লোকের কাছে সাহায্য চাইতেছিল, তো সে একটা বাজে কথা বলে যে প্রতিবন্ধীদের ছেলে হয় কি করে, বউ হয় কি করে, ওদের এরকম হয় কি করে। তো সব দিক দিয়ে ঠিক আছে, আসলে এটা হলো মনের প্রতিবন্ধী, এরকম করে একটা কমেন্টস করে তো আমার মার কাছে খুব খারাপ লাগে। তো আমি বলে রাখা ভালো, আমার মা হলো 8920 এই প্রোগ্রামটা প্রতিনিয়ত শুনে, তো আমাকে আমার মা কল করে বলতেছে যে তুই একটু এখানে আয়, তোর সাথে কথা আছে। তো আমি ওই পটটাতে যাই।
সামহাও আমি 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 যেটা বুঝতে পেরেছি যে আপনার মার দ্বারা কনভিন্স হয়ে আপনি ওনাদেরকে নিয়ে আজকে আমাদের এই হেলোইন 920 তে এসেছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আমার সঙ্গে হাজেরা, হাজেরার স্বামী, যার সঙ্গে আপনার একটু কথা শুনলেন, যার এবং তার ছেলে, আপনার ছেলের নাম কি? ও তো এখন ঘুম থেকে জেগে গিয়ে, তার ছেলের নাম কি?
মোহাম্মদ হানিফ বিন শামস।
হানিফ বিন শামস, ও বোধহয় মাইক্রোফোন থেকে অনেক মজা পাচ্ছে। যাই হোক, কিছু বলতে চান আপনি লেসনার উদ্দেশ্যে? এই যতক্ষণ ধরে স্টোরি বললেন, কিছু যদি বলতে চান বলতে পারেন।
জি, আমি কিছু বলতে চাই।
বলুন।
আমি আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো, তার জন্য চলার কোনো রাস্তা পাইতেছিলাম না। আর আমি আমি কোনো জায়গায় বিচার পাই নাই। আমার এই স্বামী বাচ্চা নিয়ে গেছি, আমাকে ঘর থেকে বের করে দিছে। আজকে অনেক 5-6 মাস ধরে আমি লড়তেছি, কিন্তু আমি কোথাও বিচার পাই নাই। আর আমি চলতে পারতেছিলাম না, অনেক কষ্টে। এখন আমরা চলতেছি মানুষের কাছ থেকে সাহায্য নিয়া। তো আমাদেরকে সাহায্য সবাই দিতেও চায় না, আমাদেরকে অনেক অপমান করে। আমি গত বুধবারে এখান থেকে যাওয়ার পরে আমার স্বামী যাওয়ার বাসায় যাওয়ার পথে একজনের কাছে সাহায্য চাইছে, তখন সে আমার স্বামীকে একটা চড় মারছে, খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি করছে। আমি ওগুলো দেখে আমি অনেক কষ্ট পাইছি। আমি প্রতিবাদ করছি যে আমার স্বামীকে কেন মারতেছেন, যে আমার স্বামী প্রতিবন্ধী, আমরা চলতে পারি না। বলে সুস্থ মানুষ, তোমরা দুজনই সুস্থ, ভিক্ষে করে কেন খাও, কাজ করে খাইতে পারো না? তখন বলছি আমার দুইটা অপারেশন হয়েছে, শোল্ডার জয়েন্টে হাতে আর পেটে সিজারে বাচ্চা হয়েছে, আমি ভারী কাজ চোটের কাজ করতে পারি না, তার জন্য আমি আমার স্বামী বাচ্চা নিয়ে ভিক্ষা করে খাই। লাখো মানুষের উপরে আমি সেই সব কিছু সাইরা দিলাম যে আপনারা কি বিচার করবেন, ভালো মন্দ যা বুঝবেন করবেন। আমি লাখো মানুষের কাছে চাই, দুই হাত পেতে ভিক্ষা চাই, যে আমি 3 বেলার 1 বেলা লবণ দিয়া ভাত খেয়ে স্বামী বাচ্চা নিয়ে কোন রকম জানি কইরা কিছু কইরা খাইতে পারি। আমি এটাই চাই, আমি আর কিছু চাই না।
প্রিয় শ্রোতা, এই জীবনের গল্প শোনার পরে যদি আপনার কাছে মনে হয় আপনি হাজেরার পাশে দাঁড়াবেন, এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা শুধু একটা সুযোগ করে দিতে চাই হাজেরার জন্য। আমরা জানি না যে হাজেরার ভবিষ্যৎ আসলে কি হবে, তবে যারা ওকে সামান্য অর্থেও হেল্প করতে চান, আপনারা নিশ্চয়ই জানেন হেলোইট 920 দুটো বিকাশ নাম্বার রয়েছে, আপনারা আপনাদের সাহায্য এখানে পাঠাতে পারেন, আমরা আপনার পাঠানো সাহায্য হাজেরার কাছে পৌঁছে দেব। যে পরিমাণ সাহায্য আসবে সেটা দিয়ে হাজেরা ভবিষ্যতে আসলে কোন জায়গাটায় দাঁড়াবে সেটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, তবে সবকিছুর মধ্যে একটা সুন্দর সম্ভাবনা লুকিয়ে থাকে। আপনার ছোট ছোট সাহায্যই হয়তো হাজেরার জন্য, হাজেরার পুরো পরিবারের জন্য, এই অবুধ সন্তানের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আমরা বিকাশ নাম্বার দুটো বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হেলোইট 920 বিকাশ নাম্বার, এটি সম্পূর্ণই পার্সোনাল নাম্বার, 01782-510-515। আমি আরো একবার বলছি, 01782-510-515। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে, 01743-075722। আমি বাংলায় একবার বলছি, 01743-075722। এই দুটো নাম্বারে আপনারা চাইলে ওর জন্য সাহায্য করতে পারেন। এবং আমরা বারবারই বলছি যে বিপদে যিনি পড়েন তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব, এবং সেখান থেকে একটা সুন্দর সম্ভাবনা তৈরি হতে পারে। যে সন্তানটি একেবারেই অবুঝ তার জন্য এই পরিবারের একত্র থাকাটা খুবই জরুরি। আমরা চাইলেই পারি ওর সুন্দর একটা ভবিষ্যৎ করে দিতে, সম্পূর্ণই আপনাদের হাতে ছেড়ে দিলাম। যে ভিডিও লিঙ্কটা নিয়ে আমি শুরু থেকেই বলে আসছিলাম অনুষ্ঠানের শুরু থেকে, এই ভিডিও লিঙ্কটি এই মুহূর্তে আমার পেজে দিয়ে দেওয়া হয়েছে। এদেরকে যারা সরাসরি দেখতে চান, এই বাচ্চা সহ এই ভিডিও লিঙ্কটা আপনারা ওখানে পাবেন। এই ভিডিওটা আপনারা ওখানে দেখতে পারেন আমার ফেসবুকে। আমার ফেসবুকের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি, www.facebook.com/kibriya.rj, facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আজকের মতো শেষ করতে চাই, মানবতার জয় হোক, প্রতিটি মানুষ সুন্দরের পাশে দাঁড়াই, সাহায্য নিয়ে, প্রশস্ত বুক নিয়ে। আমার কারণে আরো একটি মানুষ যদি সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে তাহলেই তো মানব জন্ম সার্থক। অনেক ভালো থাকুন সবাই। আজকের মতো আরজে কিবরিয়া এবং এই অনুষ্ঠানটির পিছনে যারা কাজ করেন, যারা এই অনুষ্ঠানটি শোনেন, তাদের সবার জন্য সবার পক্ষ থেকে শুভরাত্রি।